আসসালামু আলাইকুম। অদ্ভুতের 309তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজ আপনাদের কাছে আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। আর দেখতে দেখতে চলে এলো শীতকাল। গ্রামে কিংবা শহরে সব জায়গায় শীতের আমেজ চলছে। এখন ঠান্ডা বাতাস বইছে, শুষ্ক ঠান্ডা বাতাস, এটা সবার কাছে বেশ উপভোগ্য। এর কারণ আমরা সারা বছরই ভ্যাপসা আর্দ্র একটা আবহাওয়ার সাথে বসবাস করি, এবং যখনই এই শীতের শুষ্ক বাতাস উত্তর থেকে বইতে শুরু করে তখন কিন্তু আমাদের মধ্যে মনের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। আমরা বেশ পছন্দ করি এই জিনিসটা, এবং দেখা যাচ্ছে যে আমরা হেভি ক্লোদিং পরতে থাকি, শীতের ঘ্রাণ উপভোগ করতে থাকি, শীতের পিঠা প্রায়শ তৈরি হয়। আর গ্রামে কিন্তু এই সময় দেখা যাচ্ছে উঠোনে পিঠার আয়োজন হচ্ছে এবং পাশে বসে মানুষ গল্প করছে। অনেক সময় এর মাঝেই চলে আসে ভূতের গল্প, এবং এটা তো আমাদের দেশের একটা কমন ব্যাপার। খুবই একেবারে নির্দোষ গল্পের মধ্যেই ভূতের গল্পগুলো চলে আসে। একটা সময় কিন্তু শহরেও এমন ছিল। আমার মনে আছে আজ থেকে অনেক বছর আগে আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের শহরের বাসার উঠোনে, তখন আমাদের আম্মু বলতো আরো অনেক খালাদেরকে যে একটা চুলা বানাও এখানে, তো তখন তারা চুলা বানাতো এবং সেখানে দেখা যেত যে রস চাল দিত পিঠার জন্য, এবং খুবই একটা অন্যরকম ব্যাপার। তো সেই খালারা কিন্তু বিভিন্ন ভূতের ঘটনা বলতেন। বেশ গভীর রাত পর্যন্ত জেগে তারা কিন্তু পিঠা তৈরি করতেন, মাটির ছাঁচে পিঠা তৈরি করতেন। আরেকদিকে সেই রস এবং সেই যে পিঠা ভেজানোর যে সিরাপ, সেটা জাল হতো। তো তারপর গভীর রাতে তারা যখন কাজ শেষ করতেন, তখন সেই পিঠা সেই রসে চুবিয়ে রেখে তারা ঘুমোতে যেতেন। এই সময়টা আমি কিন্তু শুনতাম তারা ভূতের গল্প করতেন, যে পিঠা বানাতে গিয়ে কে কি দেখেছে এরকম কিছু। তখন এই শহরের মাঝেও একটা কেমন একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়ে যেত, কারণ বাসার সামনে বড় বড় গাছ ছিল, অন্যরকম পরিবেশ ছিল, শীতটা বেশ জেঁকে বসত, আর আমরা ছোট মানুষ হলেও ঘুরঘুর করতাম সেসব গল্প শোনার জন্য। তো যাই হোক, সেই দিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আর শহরের পরিবেশ সেরকম নেই। সবার মাঝে নানা রকম চিন্তা ভাবনা, বিভিন্ন টেনশন, বিভিন্ন ভয়। আমাদেরকে আসলে চলে যেতে হবে সেই আগের সময়। আগের সময় জীবন যেরকম ছিল, সেইভাবে আমরা যদি একটু প্র্যাকটিস করি জীবনটা, তাহলে হয়তো অনেকটাই পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এখন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল অনুষ্ঠানে। আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব ঘটনা নিয়ে। তবে যাবার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত বলে শুনতে পায়। আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের সব নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। কোন অনুষ্ঠান আপ করলেই জানি আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশন। তো চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে, ফিরে আসছি ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে রংপুর সদর থেকে শেয়ার করেছেন রতন চৌধুরী, এবং রতন আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব রতনের ঘটনায়। ঘটনাটি রতনদের গ্রামের বাড়িতে ঘটেছিল আশির দশকে, বেশ অনেক বছর আগের কথা। তখন পরিবেশ একেবারে অন্যরকম ছিল গ্রামে। তো সেইখানে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল মুকলেস, এবং সেই মুকলেস যিনি ছিলেন তিনি সেলাইয়ের কাজ করতেন, তার মেশিন ছিল, তিনি দর্জির কাজ করতেন। এবং গ্রামের অনেক, তখনকার সময় আসলে ওইরকম টেইলার শপ কিন্তু ছিল না, এই যে যারাই এই কাজটা করতো তাদের কাছেই সব অর্ডারগুলো আসত এবং এসে দিয়ে যেত। তো মুখলেস সাহেব একাই এই কাজগুলো করতেন এবং তিনি বেশ অনেক রাত পর্যন্ত সেলাই করতেন আর কি, বিভিন্ন গ্রামের মানুষের জামা, তারপর আরো অনেক মহিলাদের কাপড় চোপড়ের অর্ডার অনেক কিছুই পেতেন তিনি। তো এবং মোটামুটি ভালোই একজন সৎ মানুষ ছিলেন তিনি। তো সেই মুখলেস সাহেবের সাথে একটা ঘটনা ঘটে এক সময়। তো একদিন রাতে মুখলেস সাহেব কাজ করছিলেন, তিনি মোটামুটি সন্ধ্যার পরে টুকিটাকি তার কাজ সেরে তার ইশার নামাজ কালাম শেষ করে তিনি আবার বসতেন তার কাজে। দিনের বেলা তো কাজ করতেনই, তো যখন অর্ডার বেশি পড়ে যেত তখন কাজ করতেন। তো একদিন তিনি কাজ করছেন এরকম সময় এবং শীতের রাত, বেশ ঠান্ডা পড়েছে। তো মুখলেস সাহেবের যেহেতু বয়স হয়েছিল তিনি খুব ভালোতে দেখতে পাচ্ছেন তা না, একটু সমস্যা হচ্ছে, চোখে ভারী চশমা পরে হারিকেন দুইটা জ্বালায় দুই পাশ থেকে রাখছেন, রেখে তিনি কাজ করতেছেন তার সেলাই মেশিনের কাছে এবং একঘেয়ে সেলাই মেশিনের শব্দ এটার সাথে তিনি অভ্যস্তই। তো অনেকক্ষণ হয়ে গেল তার সেলাই করতে করতে, চোখে ঘুম লেগে আসছে, এরকম সময় তিনি তার বাসার চালে একটা ঢিলের শব্দ শুনলেন। মনে ঠাস করে কেউ জোরে একটা ঢিল মারলো তার বাসায়, মানে কঠিন অবস্থা, মানে বেশ জোরে একটা ঢিল পড়লো এসে, মানে ভয় পেয়ে যাওয়ার মতো হঠাৎ করে বেশ জোরে একটা ডিম করে ঢিল। তো মুখলেস সাহেব অস্বস্তি ফিল করলেন, এরকম ঢিল তার বাসায় কে মারবে এরকম রাতের বেলা। তো একটু চিন্তা করলেন যে এখানে কি বার, তার আশে তার ঘরের আশেপাশে কিন্তু কোনো ঘর নাই, তিনি বেশ একটু খোলা জায়গায় থাকেন, তার মানে তার বাসাটা অন্যান্য বাসার থেকে বেশ দূরে। তো তিনি কিছুক্ষণ বসে থাকলেন, তার এই যে ঘুম ছিল চোখের মধ্যে ঘুমটা টুটে গেছে, তিনি তাকায় আছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, একবার ভাবতেছেন জানলা দিয়ে উঁকি দেবেন কিনা, কিন্তু ঠান্ডা, ঠান্ডার জন্য জানলাটাও খুলতেছেন না। তো চুপচাপ বসে থাকলেন। একটু পরে আরো জোরে একটা ঢিল এসে তার দরজার মধ্যে লাগলো, তার যে দরজার সামনের মানে সেই রুমের তার ঘরে ঢোকার দরজা সেটার মধ্যে কাঠের দরজা, প্রচন্ড জোরে এসে লাগলো এবং মনে হল গুড়ি গুড়ো গুড়ো হয়ে পড়ে গেল ইটটা। তো এবার কিন্তু মুখলেস সাহেব আরো ভয় পেয়েছেন, কে তার ঘরে এরকম ইট মারতেছে, এবং তিনি আসলে তেমন অর্থবিত্তশালী মানুষও না যে তার বাড়িতে কেউ চুরি ডাকাতি করতে আসবে, সেরকম ব্যাপারও না, কেন এরকম ঢিল মারতেছে। তিনি একটু ভয় পেয়ে তিনি উঠে এদিক ওদিক তাকাচ্ছেন, চিন্তা করতেছেন দরজার দিকে যাবে কিনা। আবার একটা ঢিল পড়ল, এবার পড়ল তার জানলার মধ্যে, প্রচন্ড জোরে ধুম করে ঢিল পড়ল। তো তিনি ভাবলেন যে এইবার তো একটু শব্দ দিতে হবে, নাহলে কে মারতেছে ঢিলগুলা, আর এমনও না যে তার আশেপাশে যে মানে দুষ্ট ছেলে পেলে আছে, বাচ্চা ছেলে পেলে যারা রাতের বেলা তার সাথে দুষ্টমি করবে, এরকম অবস্থাও নাই। তো তিনি এবার একটু হাঁক দিলেন, এই কে রে, কোনো কথা নাই, তার হাঁক শুনে কেউ কোনো উত্তর দিচ্ছেন না। তো তিনি হেঁটে গিয়ে, তার একটা লাঠি ছিল, ওই লাঠিটা এরকম পুরনো লাঠি, সেটা তিনি ব্যবহার করতেন মাঝে মাঝে হাঁটা চলার কাজে, আর এটা তার পূর্বপুরুষ থেকে পাওয়া লাঠি, লাঠির মাথায় আবার ওখানে ওই ইস্পাতের ই দিয়ে এরকম মানে মোড়ানো ধরার মতো জিনিস আছে, তো যাই হোক লাঠিটা বেশ শক্ত, ওইটাকে তিনি নিয়ে হারিকানটা নিয়ে গেটের কাছে গেলেন। আবার বললেন, এই কেরে কেরে ঢিল মারে, বলে তিনি দরজা খুললেন। তো দরজা খোলার সময় একটু ভয় পাচ্ছিলেন তিনি, চিন্তা করছেন দরজা খুলে কি দেখবেন বা তার গায়ে কোনো ঢিল ঢিল এসে লাগে নাকি, কিন্তু লাগলো না। দরজা খুলে তিনি দেখতেছেন একেবারে মানে নিশিরাত, মানে ঝিঝি পোকার শব্দ আসতেছে। তো তিনি ধারণা করতেছেন এখন মনে হয় রাত দশটা দশটা বাজে, তার হাতে ঘড়ি নেই, চিন্তা করছেন রাত দশটা সাড়ে দশটা বাজে। তো ওই সময় আশির দশক কিন্তু রাত দশটা গ্রামে অনেক রাত। তো তিনি চিন্তা করতেছেন যে এরকম রাত কে ঢিল মারতেছে, এদিক ওদিক তাকাচ্ছেন, এবং অতীতে তার বাসায় এরকম কিছু হয় নাই, এবং তার দরজার বাইরে দেখা যাচ্ছে তার বাসা থেকে বেশ খানিকটা দূরে গিয়ে একটু ঢাল হয়ে নেমে গেছে সামনে, এবং সেই জায়গা দিয়ে একটা ক্ষেত, মানে পাশের যে লোকটা তার ক্ষেত খামারের ক্ষেত আর কি, সে ক্ষেতের ওই পাশে লোকটা আবার অনেক গাছগাছালি লাগাইছিল, সে বড় বড় গাছ, সেগুলো বাতাসে দুলতেছে হালকা, আর ঠান্ডা বাতাস দরজা খোলার সাথে বেশ ঠান্ডা এসে তার ঘরে ঢুকে গেছে, কারণ তিনি কিন্তু ঘরটায় গরম রাখার জন্য শীতের সময় তো ওই মালসার মধ্যে কয়লা পোড়ায় রাখতেন আর কি, সেটাতে একটা গরম ছুটত ঘরের ভিতরে। তো দেখা যেত ওই যে ওই গরমটা যে হিটটা ছিল, হিটটা বের হয়ে গেছে, বেশ ঠান্ডা হয়ে গেছে ঘরটা। তো তিনি একবার চিন্তা করতেছেন তিনি বেরোবেন কিনা, বেরোয়ে দেখবেন নাকি, একটু উঠানে যাবেন নাকি, তার কে ইট মারলো এরকম, আর এখান থেকে ঢিল মারা মতো অবস্থা নাই, কারণ তার যে পাশের যে বাড়ি, এই ক্ষেতের পরে ওই গাছগাছালি, তারপরে হচ্ছে সেই বাড়ি, এবং তাদের ওইখানে এরকম বাচ্চা কাচ্চা কেউ নাই যে ঢিল মারবে, বড় মানুষ কেন মারবে, এবং জীবনে তাকে এরকম ঢিল মারে নাই। আর তিনি কিন্তু থাকতেন একা, কারণ তার ছেলে আর ছেলের বউ ছিল, তার স্ত্রী মারা গেছে, তার ছেলে ছেলের বউ, তার ছেলে বিয়ে করে স্ত্রী নিয়ে আলাদা হয়ে গেছে, তিনি এই বাসায় একলাই থাকেন। তার খাবার দাবার ওই দূর থেকে মানে তাদের বাসার কাছাকাছি ওখানে একটা পরিবার আছে, সেখান থেকে এক মহিলা তাকে খাবার দাবার দিয়ে যায় দুপুরে রাতে। তো ওইভাবেই তার চলে আর কি। তো তাকে তো এরকম বিরক্ত করার কেউ নাই। তো তারপরে তিনি সাহস করে বেরোলেন, বেরো উঠানের মাঝখানে গেলেন, গিয়ে দেখতেছেন তার সামনে উঠানটা ছিল বাসার সামনের দিকে, ওই দিকে দেখতেছেন পুরো উঠান তার খালি। উঠানের শেষের দিকে তার কতগুলো বাঁশ ঝাড়ের মতো ছিল, সে বাঁশ ঝাড়গুলো বাতাসে নড়তেছে এবং কলা গাছ আছে কয়েকটা, সেগুলো বাতাসে নড়তেছে। আর কেউ নাই, মানে কোনো মানে কোনো সারা শব্দ নাই, একদম ঝিঝি পোকার ডাক। আর তার বাসার সীমানা পার হয়ে ক্ষেত খামারি আছে, সেগুলো দেখা যাচ্ছে একবার কুয়াশায় ঢেকে গেছে দূরে, আকাশের মধ্যে মেঘ দেখা যায় না কুয়াশার জন্য, এবং চাঁদ আছে চারটা মেঘে ঢাকা, কঠিন একটা অবস্থা। তো তিনি একটু ভয় পাইলেন যে, এবং তার পুরা উঠানটা মানে একদম খা খা করতেছে। তার যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরে তো এখন তার স্ত্রীও নাই, যে সুতরাং রান্না করে কেউ নাই, রান্নাঘরটা মোটামুটি অব্যবহৃত অবস্থায় থাকে, ওখানে কেউ যায় না ব্যবহার করে না, মানে তিনি তো একা মানুষ, তিনি জানো না রান্নাঘরে, কিছু লাকড়ি টাকড়ি ওখানে উঠানো আছে। তো যাই হোক, সে রান্নাঘর একেবারে অন্ধকার, একেবারে অন্যরকম একটা পরিবেশ লাগতেছে তার কাছে। তো তিনি আস্তে করে আর কোনো কথা না বলে হেঁটে আবার ঘরে এসে ঢুকলেন। ঢুকে তিনি যখন দরজা লাগাইতে যাবেন, এই সময় তিনি দেখলেন মনে হলো যে ওই পাশের নিচু জায়গা মানে সামনের যে জমিন সেখান থেকে একটা মানুষ হেঁটে আসতেছে তার দরজার দিকে। তার বুকটা একটু কেঁপে উঠল, মানে মুখলেস মিয়ার বুক একটু কেঁপে উঠল, মানে ভয়ে হঠাৎ করে একটা মানুষ এরকম অন্ধকার পুড়ে বেরোচ্ছে। তো মানুষটা হেঁটে মনে হচ্ছে বেশ বলশালী মানুষই, হ্যাঁ হেঁটে খুব সুন্দর সোজা ভাবে হাঁটতেছে, মানে তার থেকে মানে তিনি তো নিজে বয়স হয়ে গেছে একটু দুর্বল হয়ে গেছেন, সে লোকটা মানে বেশ বলশালী ভাবে হেঁটে আসতেছে। মুখলেস মিয়া নিজে কিন্তু বেশ বলশালী মানুষ ছিলেন, তার আরো যখন যৌবন ছিল, তো তার কাছে কেন জানি মনে হলো তিনি তার যৌবনের কাইন্ড অফ প্রতিচ্ছবি দেখতেছেন অনেকটা। বাট লোকটা যখন হেঁটে আসছে তিনি সবচেয়ে বেশি আশ্চর্য হইলেন যে এইটা প্রায় তার মতো দেখতেই একটা মানুষ, প্রায় একই রকম, এবং তার যে বয়স হিসেবে বার্ধক্য সেই রকমই, তার মতো চুলটা এরকম, তার চুলটা কাঁচা পাকা এবং তার দাড়িটা পুরোপুরি সাদা এবং নেমে গেছে এরকম, দাড়িকেও পুরোই সাদা, এবং সে পরে আছে একটা কালো রঙের পাঞ্জাবি, কালো রঙের পাঞ্জাবি সাদা রঙের লুঙ্গি এবং তার মতোই একটা সাদা টুপি পরা মাথায়। তো একেবারে তার কাছাকাছি যখন আসছে তার হেঁটে, তখন তিনি দেখতে পাচ্ছেন লোকটাকে, এবং দেখে তিনি তার বুকে একটু কাঁপন ধরছে, কারণ চেহারাটা তার মতো, যে কেউ দেখলে বলবে যে এটা মুখলেস মিয়ার ভাই। মুখলেস মিয়ার কিন্তু কোনো ভাই নাই, তার এক ভাই ছিল অনেক আগে, সে চলে গেছে পৃথিবী থেকে। তো মুখলেস মিয়া মানে মানে থতমত খেয়ে এবং ভয় পেল, লোকটার হাতে একটা এরকম গাঠির মতো বোচকার মতো। তো লোকটা এসে তাকে সালাম দিল থেকে, মুখলেস মিয়া তাকে সালামের উত্তর দিলেন, দিয়ে বললেন যে আপনার তো চিনলাম না, কি ব্যাপার? তো বলে আমার চেনা লাগবো না, আপনার কাছে আসছি কাপড় সেলাইতে। এবং খুব আশ্চর্য ব্যাপার যে এই লোকটা আসছে, তার কণ্ঠস্বর মুখলেস মিয়ার মতো অনেকটা, মুখলেস মিয়ার কাছে ব্যাপারটা বেশ ধাঁধার মতো লাগতেছে। বলে আপনার কাছে আসছি কাপড় সেলাইতে। তো মুখলেস মিয়া বলতেছে যে কি কাপড় কি সেলাইবেন রাতের বেলা, কেন দিনের বেলায় তো আসতে পারছেন, রাতের বেলা কারো থেকে এরকম নেই না, অর্ডার নেই না, তা আমার থেকে নিবেন। তো বলে লোকটা তার কাছে আরো সামনে চলে আসলো, তিনি দেখলেন লোকটার গায়ের থেকে আতরের ঘ্রাণ আসতেছে, বেশ কঠিন আতরের ঘ্রাণ। এই আতরের ঘ্রাণ তার পরিচিত না, মুখলেস মিয়া নিজেও বেশ কিছু আতর কিনেন, এবং তাদের এই গ্রামের বাজারে এর থেকে মানে যে আতর পাওয়া যায় তার থেকে অনেক উন্নত মানের ঘ্রাণ, সে ঘ্রাণ আসতেছে। তো লোকটা এই যে তার যে একটা গাঠির মতো এরকম কাপড়ে পেছানো একটা গাঠি তার দিকে বাড়ায় ধরল। তো মুখলেস মিয়া বললো যে এটা কি নেন, হাত দিয়ে মুখলেস মিয়া দেখলো যে বেশ ভারী, তার মানে নিতে অনেক কষ্ট হচ্ছে। তিনি কোনো মতে নিয়ে দরজার পাশে রাখলেন, লোকটা বলছে সাবধানে রাখেন ময়লা জানি না লাগে। বললো লোকটা আর একটা রকম কাগজ বের করলো, তাকে কাগজ বের করে মুখলেস মিয়ার দিকে বাড়ায় ধরলো, বলে এই নেন মাপ। তো মুখলেস মিয়া খুব অবাক হলো, কাগজের মধ্যে খুব সুন্দর গুটি গুটি অক্ষরে মাপ লেখা, এবং একটা দর্জি যেভাবে মাপ নেয় ঠিক সেভাবে মাপ দেয়া, এবং মাপটা দেখে মনে হচ্ছে মহিলাদের কোন কাপড়ের মাপ, তো যেটা বোরখা, তিনি যে বোরখা বানান সে বোরখার মতো মাপ। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার, তিনি কিন্তু দেখতেছেন হারিকেনের আলোতে এবং কাপে কাপা কাপা আলোতে কাগজের উপর পড়তেছে। সবচেয়ে আশ্চর্য হলেন তিনি চোখ বুলাইতে যে সেই মাপের মধ্যে যে মাপগুলো লেখা মানে সংখ্যাগুলো দেওয়া, সেগুলো এত বড় বড় যে তিনি অবাক হলেন যে এই মানুষটার উচ্চতা মিনিমাম 8 ফিট হইতে পারে তার আন্দাজে, যেই মাপ দেয়া আছে। তিনি বললেন এগুলা কি মাপ দিচ্ছেন, এটা কোন মাপ হইল? লোকটা ওখান থেকে তার দিকে তাকায় আছে, তার হ্যারিকেনের আলো লোকটার মুখে পড়তেছে। দেখতে অবিকল তার মতো, মুখলেস মিয়ার মতোই দেখতে, এবং তার চোখগুলো চকচক করতেছে, চোখ দুটো একদম সে নিষ্প্রভ দৃষ্টিতে তাকায় আছে মুখলেস মিয়ার দিকে। তার চোখের যে সাদা অংশে মুখলেস মিয়ার এই হারিকেনের আলো রিফ্লেক্ট করতেছে এবং কাঁপতেছে। মুখলেস মিয়া তার দৃষ্টির দিকে তাকায় থতমত খেয়ে গেলেন। লোকটা শুধু তাকে বলল, বানাইতে দিছি বানায়, মঙ্গলবার রাইতে ডেলিভারি লয়ে যাব, আর এই লন অ্যাডভান্স বলে লোকটা তার পকেটে হাত দিল। পকেটে হাত দিয়ে সে একটা এনভেলপ বের করলো, এটা বাদামি রঙের একটা এনভেলপ এবং ভাঁজ করা। তো মুখলেস মিয়ার দিকে এমনি বাড়ায় ধরলো, মুখলেস মিয়াও এনভেলপটা নিয়ে নিল নিজের অজান্তেই। নিতে নিতে সে একটু থতমত খাচ্ছে যে ব্যাপারটা কি, এবং তিনি তাকে বললেন যে কয়টা বোরখা। তো ওই লোকটা বলল নয়টা। তো মুখলেস মিয়া তখন একটু মানে থতমত খেয়ে বলতেছে, আমি নয়টা কেমনে বানাবো, পাঁচ দিন সময় দিচ্ছেন, পাঁচ দিনে নয়টা কে হইব নাকি, আমি দিনে একটা বোরখা বানাইলে তো নয় দিন লাগবো। তো লোকটা তখন বলল, বানাইতে হইব, দরকার হইলে সব কাম বাদ দেন, এটা বানায় শেষ করেন, ভালো টাকা দিছি দেখেন। বুঝলেই লোকটা বলল আসি, ঘুরে গেল লোকটা, ঘুরে এসে হাঁটা ধরল। মুখলেস মিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে মুখলেস মিয়া দেখল যে লোকটা হেঁটে চলে যাচ্ছে এবং সেই ঢাল বেয়ে নেমে যাচ্ছে, এবং দেখে মনে হচ্ছে ওই যে গাছগাছালি ওইদিকে চলে যাচ্ছে লোকটা। মানে কোন একজন মানুষ দেখলে মনে করবে যে পাশের যে বাড়িটা সেটাতে হয়তো এই লোক থাকে, সেখানে দিকেই যাচ্ছে। মুখলেস মিয়া ওই হাতে ওই বাদামি এনভেলপ নিয়ে থতমত খেয়ে দাঁড়ায় আছেন, এবং মাপের কাগজটা তার আরেক হাতে এবং সাথে হারিকেন ধরা। কিছুক্ষণ দাঁড়ায় থাকলেন, ঠান্ডা বাতাস একেবারে অন্যরকম, তো তিনি জমে গেছেন প্রায়। তো তিনি তাড়াতাড়ি ওই পোটলাটা নিয়ে, কাপড়ের যে ওই যে একটা গাঠটি দিছে তাকে এরকম বড়, সে গাঠটিটা নিয়ে এবং হারিকেন সবকিছু নিয়ে ঘরে ঢুকে দরজা লাগালেন, এবং মনে হলো শীতটা আরো বেশি লাগা শুরু করলো, কাঁপতেছে। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে ওই গাঠটিটা একপাশে রাখলেন। তার মনে হইল যে লোকটা বলল নোংরা করেন না, তো তিনি রাখলেন গাঠটি। যেটা বাধা সেটা দেখলেন একটা সাদা কাপড়ের গাঠটি, সাদা কাপড় দিয়ে বানানো বড়, ভিতরে মনে হয় আরো পোটলা বড় এরকম আর কি। তো তিনি চিন্তা করলেন এটা পরে দেখি, আগে দেখি এখানে টাকা কি দিছে। তো তিনি ওই যে তাকে যে ব্রাউন যে এনভেলপ দিছে সেটা খুললেন, খুলে দেখলেন যে এরকম মোটা টাকার বান্ডিল। অবাক হয়ে গেলেন তিনি, যারি বাপরে বাপ, এটা কি মানে, তাকে 5,000 টাকা দেওয়া এখানে, 5,000 টাকা। এবং তিনি মানে থতমত খেয়ে গেলেন, সেই সময়কার সময় 5,000 টাকা বিশাল একটা অঙ্ক, 80-এর দশকে 5,000 টাকার অনেক মূল্য, কাপড় বানানোর জন্য এবং 9টা বোরখার জন্য 5,000 টাকা তিনি এটা অ্যাডভান্স দিছে তাকে। তো তিনি একদম মানে থতমত খেয়ে গেলেন, এবং টাকাগুলা বেশ নতুন, মানে একদম কচকচা নোট, সব 100 টাকার নোট। মানে তিনি যে গুনছেন তার মানে একদম মানে ই লেগে গেছে, ঘাম ছুটে গেছে তার। তো তিনি তাড়াতাড়ি আর কোনো কথা না বলে সেই টাকাগুলা রাখলেন, রেখে কাঁপতেছেন থরথর করে, এবং তিনি বোরখার মাপ দেখে আরো কাঁপতেছেন। প্রায় ওই যে বললাম যে তার প্রায় 8 ফিটের উপরে লম্বা হবে যেই মানুষ এটা পরবে। তো মুখলেস মিয়া চিন্তা করলেন যে মানুষ কি এরকম লম্বা হয়, তা আবার মেয়ে মানুষ, বোরখার তো আর ছেলে মানুষ পরবে না। যাই হোক, এই চিন্তা করতে করতে তিনি বললেন যে না, আজকে রাত্রে যথেষ্ট হয়েছে, আজকে আর কোনো ই না। তিনি কাপড়ের ওই যে পোটলাটা সেটা শুধু একটু খুললেন, তো খুলে দেখলেন যে হ্যাঁ, সেখানে সাদা রঙের কাপড় রাখা। কাপড়টা হাত দিয়ে তিনি ফিল করলেন, খুবই উন্নত মানের কাপড়, মানে একেবারে উন্নত মানের কাপড়, অনেকটা সুতি আর রেশম মেলানো। তিনি বুঝতে পারলেন না যে এটা কিভাবে মিক্স করা হয়েছে, বিদেশি কাপড়। তো তিনি তাড়াতাড়ি ওইটাকে আবার বেঁধে রেখে দিলেন এক কর্নারে। চিন্তা করলেন যে এই কাপড়ও তো আসছে অন্য জায়গার থেকে, কিরকম একটা অবস্থা, মানে একটা বিদেশি কাপড়, তিনি এরকম কাপড় সচরাচর দেখেনি নাই। তো তিনি কাপড়টা রেখে টাকাগুলো তিনি উঠায় রাখলেন, তার একটা এরকম ই ছিল বাটির মতো, সেটার মধ্যে টাকা রেখে তিনি ঘুমাতে গেলেন রাতের বেলা। তো রাতে ঘুমাচ্ছেন, অনেক দুঃস্বপ্ন দেখতেছেন তিনি, স্বপ্নের মধ্যে দেখতেছেন লম্বা লম্বা বোরখা পরা মেয়ে মানুষ তার কাছে কাপড় দিতে আসতেছে সেলাই করতে। তো তিনি বেশ ভয় পেয়েছেন স্বপ্নের মধ্যে, এরকম লম্বা লম্বা স্বপ্নে দেখতেছেন এরকম বেশ লম্বা লম্বা মেয়ে মানুষে কাপড় সেলাই করার জন্য তাকে দিয়ে যাচ্ছে। তো তিনি বেশ ভয় পেলেন, মানে দুঃস্বপ্ন দেখে উঠেও বসলেন, দিয়ে একবার পানি খেয়ে তাড়াতাড়ি আবার দোয়া পড়ে ঘুমাই গেলেন। যাই হোক, দিন দিনের দিন হলো, দিনের আলোতে সবকিছু তো দেখতে অন্যরকম, রাতের এই সেই জিনিসটা তার মনেই থাকলো না যে এরকম ঘটনা ঘটছে। কিছুক্ষণ পরে যখন দুপুরের পরে তার হঠাৎ খেয়াল আসলো যে হ্যাঁ, রাতে তো এরকম আসছিল অর্ডার নিয়ে, সেটা কি আসলে কি আমি কি আসলে এরকম পাইছি কিছু না স্বপ্ন দেখছি। চিন্তা করে হেঁটে গেলেন, দেখলেন যে হ্যাঁ, সেই যে তিনি রাখছেন তার একটা চৌকি ছিল সেলাই মেশিনের পাশে, চৌকির উপরে সেই বস্তা রাখা। তো চিন্তা করলেন যে এই ব্যাপারটা নিয়ে এখন কাউরে বলা কি ঠিক হইব, মনে হয় না, এত টাকার অর্ডার খামাখাই ঝামেলা করে লাভ নেই, আমি বানানো শুরু করি। তো তিনি মোটামুটি চিন্তা করলেন যে এর মধ্যে যদি তার কাছে যেসব অর্ডার আসছে এগুলো যদি দু একজন খবর নিতে আসে, তিনি বলবেন যে আপাতত তিনি একটু অসুস্থ, তার অনেক কাজ জমে গেছে, সবার অর্ডার দিতে একটু টাইম লাগবে। এই বলে তিনি চিন্তা করলেন যে আমি সবাইরে ই করব আর কাজে লেগে যাই। যাই হোক, দুপুরে যখন তার খাওয়া দাওয়া আসছে, তিনি খেয়ে দিয়ে তাড়াতাড়ি নিজের মতো শুরু করলেন কাজ এই দুপুরের পর থেকে, এবং এক নাগাড়ে সেলাই করলেন, এবং দেখা গেল যে তিনি ওই মাপ অনুযায়ী কাপড় কেটে তৈরি করে রাতের মধ্যে তার একটা বোরখা তৈরি হল, এবং তিনি দেখলেন যে বেশ লম্বা একটা বোরখা, নিজেই দেখলেন মানে কাটার পর যখন তিনি সেলাই করছেন, সেলাই করার পর বেশ লম্বা একটা বোরখা, তখনও তিনি আবার চিন্তা করলেন যে এত লম্বা মানুষ কেমনে, তা আবার মেয়ে মানুষ। যাই হোক, এরপরে তিনি মানে ওই দিন রাতে আর কাজ করলেন না, ঘুমাই গেলেন, এবং পরের দিন তিনি চিন্তা করলেন যে আজকে আরো একাধিক বোরখা বানাবো, আর ওনার কাজের স্পিডও এসে গেল। যাই হোক, এরকম তিনি রাত জেগে জেগে কাজ করছেন, এবং সেই মঙ্গলবার রাত পর্যন্ত তার বোরখা তৈরি হয়ে গেল। তিনি মানে খুব খুশি সবগুলো ভাজ করে, এবং তার কাজের স্যাটিসফ্যাকশন একটা, যে কাজ শেষ হলে তার কাছে খুশি লাগতো যে তিনি কাজ করছেন, যে কোনো কাজই খুব সুন্দর যদি হইতো নিজে চোখ বুলায় দেখতেন ভাল লাগতো। তিনি সেই কাপড়গুলা ভাজ করলেন, ভাজ করছেন যখন, তখন তার শুধু চিন্তা হচ্ছে যে কারা পড়বে, তার মাথার মধ্যে একটা প্রশ্ন কিন্তু আছে যে কারা পড়বে, আর এই লোকটাই বাকি তার মতো কেন দেখতে, এইসব বিভিন্ন প্রশ্ন তার মাথায়, আর লোকটা কি আসবে, আদৌ আসবে, এটা চিন্তা করতেছে। তো চিন্তা করতে করতে তিনি সব ভাজ করে সুন্দর করে পোটলা বাঁধলেন, বেঁধে রেখে দিলেন। আর এই যে কাপড়ের যে এই টুকিটাকি যে টুকরা, খুব বেশি বাঁচে নাই, খুবই আশ্চর্যজনক ব্যাপার, যেই কাপড়টা কিনছে সে কিন্তু দেখা গেছে খুব ভালো মাপ বুঝত। তারপরও ছোটখাটো দু একটা কাপড়ের টুকরা বাঁচছিল, সেগুলো তিনি পোটলা করে রেখে দিলেন, তার একটা স্মৃতি, মানে যে এরকম কিছু তিনি কাজ করছেন চিন্তা করার জন্য। যাই হোক, তো তিনি পোটলা বেঁধে বসে আছেন, তো চিন্তা করলেন যে এখন তো বসেই আছি, আমি দু একটা কাজ ধরবো নাকি টুকিটাকি, আরো তো দু একটা কাজ রয়েছে। তো তিনি আজকে আর কাজ করতে তার ইচ্ছা করতেছে না, তো তিনি এগুলো সব রেখে তিনি বসে আছেন তার টেবিলের পাশে, চিন্তা ভাবনা করতেছেন কি। এই সময় তার পঞ্জিকা বই ছিল, পঞ্জিকা নিয়ে তিনি দেখতেছেন পূর্ণিমা কবে, এগুলো তিনি করতেন মাঝে মাঝে। এই সময় তিনি ঠিক তার দরজার বাইরে মনে হলো যে কার উপস্থিতি টের পাইলেন, যে কেউ একজন দাঁড়ায় আছে, একটু পর গলা খাকারি দিল তাকে, বেশ ধরে গলা খাকারি দিল। তিনি বললেন কে, তিনি বললেন কে কে আসছেন, তো তারা বলছেন মোখলেস মিয়া, আমি আইছি কাপড় নিতে, দরজা খুলেন। তো কণ্ঠ শুনেই তিনি বুঝলেন যে এটা তো মানে সেই লোক, ওই যে সেনকে কাপড় দিছে। তাড়াতাড়ি তিনি তার চকির থেকে নামলেন, নেমে যে তিনি বস্তাটা বাঁধছেন সেটাকে টেনে নামালেন, নামায় তিনি ওই দরজার কাছে আসলেন, এসে ওই দরজা খুলে দিলেন। তো দরজা খুলছেন, আজকে কিন্তু হারিকেন সাথে আনেন নাই, হারিকেনটা রাখা তার সামনে টেবিলে দূরে, সেটার আলোতে আবছা আলোতে দেখাচ্ছে সেই লোকটাকে, জাস্ট আগের মতো ওই রকম, মানে সেই সেই একই রকম চেহারা, কিন্তু আজকে একটু অন্ধকারে দাঁড়ানো দিকে একটু কম দেখা যাচ্ছে তাকে, বাট তার চোখ দুটো মনে হচ্ছে জ্বলতেছে। তো মোখলেস মিয়ার দিকে সে হাত বাড়াই দিল যে তার প্যাকেটটা যাতে দেয়, মানে তার ওই পোটলাটা। মোখলেস মিয়া কিছু না বলে পোটলাটা দিলেন তার হাতে, তো তিনি পোটলাটা নিয়ে ওজন করলেন ধরে, তারপর তাকে পকেট থেকে আরেকটা এনভেলপ বের করে দিলেন, সেটাও ওই বাদামি রঙের, দিয়ে বললেন এখানে বাকি টাকা, চিন্তা করেন না, ভালোই টাকা দিছি, অসুবিধা নাই, কারোর সাথে কখনো আমার কথা বলবেন না, আমি কে কেন আইছিলাম। তো বলে আপনি কে, আমি তো এমনি জানি না, আপনি কিছু কর নাই, আমার কওয়া লাগবো না, কিন্তু কারো কাছে আমার এই অর্ডারের কথা কইবেন না, কখনো প্রয়োজন হলে আবার আমি বলে। মোখলেস মিয়াকে টাকাটা দিয়ে তিনি ঘুরে যান, মানে এনভেলপটা হাতে দিয়ে তিনি ঘুরে হাঁটা দেন, এবং হেঁটে দেখা যাচ্ছে ঠিক ওই মাঠ ধরেই যাচ্ছেন। মোখলেস মিয়া অনেকক্ষণ দাঁড়ায় আছেন গেটের কাছে, তিনি চিন্তা করতেছেন লোক কোথায় যায়, মানে হেঁটে হেঁটে দেখবেন তিনি। তো হঠাৎ তার মাথার মধ্যে একটা চিন্তা আসলো, এই লোক কে তিনি দেখতে চান আসলে, তার মতো কেন দেখতে, ব্যাপারটা কি। তো তিনি তাড়াতাড়ি মানে খুব দ্রুত তিনি তার ওই টেবিলের ড্রয়ারে যেখানে তার সেলাই মেশিন থাকত সেখানে একটা টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইটটা হাতে নিয়ে তিনি দরজাটা টেনে খুব সন্দর্পণে বেরিয়ে যান। লোকটা যেদিক গেছে সেদিকে তিনি হেঁটে যাচ্ছেন, ওই যে সামনের বাড়ি সেই মানে গাছপালার ওখানে। তো তিনি চিন্তা করতেছেন একবার যে ওই গাছপালার ওদিক দিয়ে লোকটা কই যাবে, তো দ্রুত কিন্তু সন্তর্পণে সে হেঁটে যাচ্ছে মোখলেস মিয়া, বেশ ঠান্ডা বাতাস, এবং তার গায়ে একটা সোয়েটার আছে, মোখলেস মিয়ার গায়ে সোয়েটার পরা, তার উপর শাল পরা, তো সুতরাং তার মানে ঠান্ডা খুব একটা সমস্যা হচ্ছে না। তিনি কান পেঁচায় নিয়েছেন এবং তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, গাছপালার কাছে এসে তিনি দেখলেন গাছপালা বেশ নড়তেছে, এবং তিনি দেখছেন এখান দিয়েই লোকটা ঢুকে গেছে গাছপালার মধ্যে। তো তিনিও লোকটার পিছন পিছন, মানে লোকটা যেখান দিয়ে ঢুকছে সেখান দিয়ে তিনি ঢুকে গেলেন ওইখানে। তো ঢুকে তিনি দেখতেছেন এটা কিন্তু তার একটা খুব পরিচিত জায়গার হওয়ার কথা দিনের বেলা, যেহেতু এই পাশের তার পাশের ভিটারি জায়গা, ওখানে বেশ অনেকগুলো গাছগাছালি সেখানে লাগাইছে, বিভিন্ন রকমের গাছ আছে, আমের আমের গাছ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গাছ, তারপরে বের হয়ে খোলা জায়গা এবং তারপরে ওই পাশের বাড়ির সে ভিটা। তো তিনি যাচ্ছেন এই আলো আধারি খেলা করতেছে, আকাশের আলো, চাঁদ যদিও মেঘে ঢাকা তারপরও চাঁদ বের হয়ে আসতেছে, সেটার আলো এই গাছের পাতার ফাঁক দিয়ে এসে বসে আঁকি বুকি আঁকতেছে মাটিতে, অন্যরকম। দূরে দেখা যাচ্ছে যে গাছপালা ফিকে হয়ে গেছে, সেখানে শেষ হয়ে মানে সেই আর একটা জমিন তৈরি হয়েছে এখানে, মানে যেখান থেকে বের হয়েছে আর কি। তো তিনি সেদিকে বেরোচ্ছেন, তিনি চিন্তা করছেন যেহেতু আমি পাশের বাড়ির অমুকদের এই সে বেরিতেছি আর কি, ঘরের দিকে বেরিতেছি, কই গেল এই বেড়া, ওই ওই জমিনের ওই বারে গেছে নাকি, এই চিন্তা করতে করতে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো যাই হোক, তিনি বের হয়ে যখন আসতেছেন তখন দেখলেন গাছগাছালির শেষের দিকে প্রচন্ড কুয়াশা, ধোঁয়া, মানে ধোঁয়া কুয়াশা দিয়ে ভরা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, একেবারে ধোঁয়া, এবং মনে হচ্ছে কুয়াশা আরো আসতেছে, এবং সে কুয়াশার যে একটা ঘ্রাণ সেটাও নাকে এসে লাগতেছে। মুখলেস মিয়া একটু অবাক হয়ে গেলেন, এবং কেমন জানি একটা উষ্ণ আর্দ্র আবহাওয়া জায়গায়, মানে শীতটা কমে গেছে, আর্দ্রতা আছে নাকের মধ্যে, যেমন কুয়াশা যখন লাগে মিস্টের একটা ভাব সেরকম। তো মুখলেস মিয়া হাঁটতে হাঁটতে সেই মিস্টের মধ্যে ঢুকে গেল, এবং তিনি এবার বুঝতেছেন না কোথায় যাবেন, কি আকাশের আলো কিন্তু সেই মিস্টের উপর পড়তেছে, কুয়াশার উপর, এবং কুয়াশাটা সাদাটে হয়ে যাচ্ছে চারিদিকে, মানে চারিদিকে তার কাছে মনে হচ্ছে সাদাটে ধোঁয়ায় ঢাকা। তিনি কিন্তু দিক দিশা পাচ্ছেন না, তিনি ভাবলেন যে আমি কি টর্চ লাইট বের করে জ্বালাবো, আবার ভয় পেলেন যে তিনি টর্চ লাইট জ্বালায় কোথায় যে, মানে কেউ যদি দেখে ফেলে, ওই লোক যদি দেখে থাকে তো লোকটাকে তার বেশ ভয়ই লাগছে। যাই হোক, কুয়াশার মধ্যে নিজের আন্দাজে তিনি হাঁটা শুরু করলেন, তিনি চিন্তা করলেন এত কুয়াশা যখন ঢেকে ফেলছে, আমি আপাতত ওই পাশের যে তার যে মানে তার যে প্রতিবেশীর ভিটা সেখানে চলে যায়, একটা আন্দাজে তিনি হাঁটতেছেন, গাছগাছালির একটা আন্দাজ করে হাঁটলেন। হাঁটতে হাঁটতে গিয়ে তিনি দেখতেছেন যে এইখানে তার প্রতিবেশীর উঠান হওয়ার কথা, উপর দিকে উঠে, তো ওইখানে কোনো উঠান নাই। তিনি হাঁটতেছেন সমান ল্যান্ড আর ল্যান্ড, তিনি মানে অবাক হয়ে গেলেন। এক জায়গায় যে দেখলেন তিনি কুয়াশা শেষ হয়ে যাচ্ছে সামনের দিকে, মানে কুয়াশাটা সামনের দিকে নাই, মানে কুয়াশা কেমন জানি পাতলা হয়ে গেছে। তো ওখান থেকে তিনি বের হয়ে আসলেন, কুয়াশার ভেতর থেকে বের হয়ে এসে তিনি দেখতেছেন তিনি একটা খোলা প্রান্তরে দাঁড়ানো মাঠের মতো, এবং সেখানে যত দূর যায় শুধু মাঠ আর মাঠ, এরকম মানে শুধু মাঠ, মানে ওখানে আর কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই, খোলা মাঠ শুধু, দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না। তো তিনি একটু ভয় পেলেন এবং ঠান্ডা লাগতেছে তার, পেছন দিকে তাকায় তিনি আটকে উঠলেন, তার পেছনেও কিছু নাই, মাঠ আর মাঠ হিসাবে, কিন্তু তার পেছনেই সেই তার পাশের যে প্রতিবেশীর বাড়ি হওয়ার কথা সেখানে কোনো বাড়ি নাই, মাঠ, তার পেছন দিকেও মাঠ। তিনি বললেন আমি কোথায় আসলাম, কারণ তিনি প্রতিবেশীর বাড়ি যদি না পান তার নিজের বাড়িও কিন্তু হারায় গেল হিসাবে, তিনি কোথায়, এবং তিনি সামনের মাঠটাও চিনতেছেন না। তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন সামনের দিকে আর দিশেহারা হয়ে গেছেন। আরো বেশ কিছু দূর হাঁটার পর তিনি দূরে দেখলেন লম্বা লম্বা কিছু মানুষ দাঁড়ানো মাঠের মাঝখানে এক জায়গায় জড়ো হয়ে, মানে মনে হচ্ছে প্রায় 10-12 জন মানুষ লম্বা আলখাল্লা পরা দাঁড়ায় আছে সেখানে, এবং সাদা সাদা আলখাল্লা, বেশ বড় বড়, এবং তারা মনে হচ্ছে যে একটা লাইন তৈরি করছে দাঁড়ায়। তো তিনি হাঁটতে হাঁটতে ওই মানুষদের থেকে একটা ডিস্টেন্সে চলে আসছেন লম্বা লম্বা, তিনি চিন্তা করতেছেন কি বলবেন, তিনি তাদের তারা তো তাকে দেখতেছেন নিশ্চয় আসতে। তো তিনি কিছু বুঝে ওঠার আগে দেখলেন সেই মানুষগুলা খুব দ্রুত তার কাছে চলে আসলো, মানে যতটুকু দূরত্ব ছিল মনে হল খুব দ্রুত ক্রস করে আসলো, হয়তোবা মানে ফ্লোট করে আসছে, মানে ভেসে আসছে তার দিকে, তার থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়ালো, মানে কয়েকজন মানুষ, তিনি কিন্তু গুনতে পারতেছেন না কতজন, বাট একেবারে সারি দিয়ে দাঁড়ানো, সবাই আলখাল্লা পরা লম্বা লম্বা, প্রত্যেকের উচ্চতা 8-9 ফিট এরকম। তো তিনি প্রচন্ড ভয় পেলেন এদেরকে দেখে, মানে তাদের চেহারা দেখা যাচ্ছে না, এরকম কাপড় দিয়ে মাথাটা ঢাকা। এই সময় তাদের পেছন থেকে তাদের সরিয়ে বের হয়ে আসলো সেই বৃদ্ধ, মানে যে নাকি দেখতে এই মুখলেস মিয়ার মতোই একই রকম, এবং যে সে যে দেখছিলেন তাকে টাকা দিয়ে গেছে সেই লোকটাই। মুখলেস মিয়া ওই বৃদ্ধকে দেখে ভয় পাওয়ার বদলে এবার তো একটু সাহস পেলেন, মনে হলো যে পরিচিত কাউকে পাইছি, মানে অ্যাটলিস্ট এই এই এদের থেকে দেখার থেকে ওনাকে দেখা ভালো, কারণ তাকে তো আমি দেখছি অতীতে। সেই লোকটা তাকে খুব গম্ভীর ভাবে বলল, মুখলেস তোরে না মানা করছিলাম, আমার ব্যাপারে আগ্রহ দেখাইস না, আমার ব্যাপারে কারোর সাথে আলোচনা করিস না, তুই আমার পিছে পিছে আইসোস। তখন মুখলেস মিয়া থরথর করে কাঁপা শুরু করলো, বললো যে আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দেন। তখন তিনি দেখলেন তার চোখের সামনে ওই লোকটা লম্বা হয়ে গেল, মানে লম্বা হয়ে ওই যে সাথে যে আলখাল্লা পরা তাদের থেকেও লম্বা একটা মানুষে পরিণত হলো, এবং সেও একটা আলখাল্লার মতো পরা, তার চেহারা তিনি বুঝতে পারতেছেন না, অন্ধকারে ঢাকা। তার কাছে এসে মোখলেস মিয়াকে তুলে ফেললো দুই হাত দিয়ে সামনে, তার মুখের লেভেলে নিয়ে আসলো, উঁচা করে উঁচা করে এনে বললো যে তোরে তোর ভালোর জন্য বলছিলাম আমার পিছে আসতে না, এখন তো তুই বুঝবি। তো মোখলেস তখন বলছে আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। তো ওই লোকটা বলতেছে না, তোর কোনো মাফ নাই, তুই যেহেতু আমার পিছে পিছে আইসোস তোর শিক্ষা দেবো। তখন মোখলেস মিয়া বলছে আল্লাহর ওয়াস্তে আমার মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আমার মাফ করে দেন, দুই হাত জড়ো করে বলতেছে। এটা যখন বলছে তখন দেখলো যে লোকটা তাকে নামায় দিল দুই হাত থেকে, যে বলল যা বাসায় যা। বলে লোকটা তার দিকে পেছন ফিরে তার সাথে যেই লম্বা লম্বা আলখাল্লা পরা মানুষের মতো ছিল তাদেরকে নিয়ে হাঁটা শুরু করলো সামনের দিকে। দেখলো যে ওই লোকটা তারা তাকে একটা জায়গা করে দিল, মানে সরে। তো ওই লম্বা লোকটা যে নাকি ওদের থেকেও লম্বা, সে যখন এগিয়ে গেল তাদের কাছে জায়গা করে দিল, ওই জায়গাটা দেখে মোখলেস মিয়ার মনে হল একটা আলোক উজ্জ্বল একটা দরজার মতো, সেখান দিয়ে লোকটা ঢুকে গেল। এবং সেই যে ফাঁকা জায়গাটা অনেকটা মনে হচ্ছে যে ওই অন্ধকারের মধ্যে একটা আলাদা রকমের দরজা তৈরি হয়েছে, তো সেখানে ওই লোকগুলো ওই আলোর মধ্যে ঢুকে গেল। এবং একসময় ওই যে আলোর যে জায়গাটা আস্তে করে বাতাসে মিলাই গেল, মনে হলো যে অন্ধকারের সাথে মিলে গেছে। আর মোখলেস মিয়ার কাছে শীতটা বেশি লাগা শুরু করলো, সে পেছন ফিরে তাকায় দেখলো যে তার থেকে বেশ খানিকটা দূরে তাদের সেই পাশের যে তার যে প্রতিবেশী তার সেই ভিটাটা দেখা যাচ্ছে, এবং সেখানে তার পেছনে সে গাছগাছালি দেখা যাচ্ছে বাতাসে নড়তেছে। মোখলেস মিয়া একা দাঁড়ায় আছে সেখানে। তো মোখলেস মিয়া থরথর করে কাঁপা শুরু করছে, তিনি তাড়াতাড়ি উঠে ওখান থেকে দৌড়ানো শুরু করলো। তো তিনি দৌড়াচ্ছেন, এবং তিনি যখন দৌড়াচ্ছেন তখন তার মনে হলো যে তার পেছনে কেউ ইট মারতেছে, মানে একদম ধপ ধপ করে পড়তেছে এদিকে, তার গায়ে লাগতেছে না, তার চারিপাশে লাগতেছে ইটগুলো, এসে এদিকে পড়তেছে ওদিকে পড়তেছে, মাটির ঝালাগুলো ওই যে পাশে যে ক্ষেত, ক্ষেত থেকে ছুড়ে ছুড়ে মারতেছে কেউ, এখন এগুলো পড়ে পড়ে ভেঙে যাচ্ছে, মানে একদম গুড়া গুড়া হয়ে যাচ্ছে তার আশেপাশে। এবং তিনি প্রাণপণ দৌড়াইতেছেন, দৌড়াতে দৌড়াতে তিনি পাশের বাড়ির সেই আঙিনা পার হয়ে চলে আসছেন গাছগাছালির মধ্যে, সেখানে তিনি দৌড়াচ্ছেন গাছগাছালির ফাঁক দিয়ে, এবং তার মনে হচ্ছে তার পেছনে সেই ইটগুলো এসে লাগতেছে এদিক ওদিক, এবং শব্দ পাচ্ছেন তিনি। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে তিনি তার দরজায় আসলেন, যেভাবে খোলা রেখে গেছিলেন সেভাবেই আছে, বাসার মধ্যে ঢুকে দরজা লাগাই দিলেন। তো এই সময় তার দরজার মধ্যে কয়েকটা ইট পড়লো, এসে সেই যে প্রথম দিনের মতো তাকে যখন অর্ডার নিয়ে আসছিল সেরকম ইট এসে পড়লো অনেকগুলা। তো মোখলেস মিয়া ভয়ে কাঁপতেছেন, এই সময় তার দরজার বাইরে আবার শুনলেন তিনি সেই কণ্ঠ, যে মোখলেস আর কখনো আগ্রহ দেখাবি না, আমি হয়তো আবার আসুম, কারো কাছে আমার কথা কবি না। এই বলে মানে শব্দটা বন্ধ হয়ে গেল, এবং ওই মানে সেই ইট মারাও বন্ধ হয়ে গেল। তো মোখলেস মিয়া তাড়াতাড়ি তার সেই ভয়ের চোটে তার চোখের মধ্যে ঢুকে লেপ টেপ নিয়ে মুড়ি দিয়ে তিনি শুয়ে থাকলেন। তো সকালে উঠলেন তিনি, সকালে ওঠার পরে তিনি মানে দেখলেন যে তার মনে হচ্ছে শরীরটা ভালো না, তার জ্বর আসছে। তো তিনি ওর মধ্যে তার পকেটে হাত দিলেন, দিয়ে তিনি বোঝার চেষ্টা করলেন, রাতের স্মৃতি মনে পড়ছে, বোঝার চেষ্টা করলেন, তিনি দেখলেন যে হ্যাঁ তার পকেটে সেই ব্রাউন সেই এনভেলপ আছে। তো সেটা বের করে তিনি খুললেন, বের করে দেখলেন যে সেই যে চকচকে একশো টাকার নোট আরো ওখানে। তো ওই অসুস্থ লাগা অবস্থায় তিনি উঠে বসে গুনলেন, দেখলেন আরো 5,000 টাকা, মানে তাকে টোটাল 10,000 টাকা দিছে এই 9টা বোরখা বানায় দেওয়ার জন্য। তো মোখলেস মিয়া সেই টাকাটা নেয়, নিয়ে তিনি ওই অসুস্থ অবস্থায় উঠেন, উঠে তিনি সেই বাকি তার টাকার সাথে রাখেন, রেখে তিনি তার মতো মানে দিনপাত করেন। দুপুরে যখন তাকে খাবার দিতে আসে, তিনি সেই মহিলাকে বলেন যে তাকে একটু এখানকার যে ইমাম সাহেব আছে তার সাথে দেখা করায় দিতে, তার শরীরটা খুব খারাপ। তো সেই মহিলা যিনি ভাত নিয়ে আসছিলেন তিনি ইমাম সাহেবকে খবর দেন, ইমাম সাহেব মোখলেস মিয়ার কথা শুনে অসুস্থ শুনে তিনি আসেন, এসে বলেন যে মোখলেস মিয়া কি অবস্থা, আপনি নাকি অসুস্থ, আপনি আমারে খবর দিলেন, কখনো তো আমারে খবর দেন না বা আমার সাথে দেখাও করেন না খুব একটা, কি হইল আপনার হঠাৎ। তো মোখলেস মিয়া তখন বলে যে না হুজুর, আসলে আমার তো আসলে সময় হয় না, আমি তো কাজকর্ম নিয়ে থাকি, মসজিদে গেলে জাস্ট নামাজ পড়ে বেরিয়ে আসি, খুব একটা দেখা করার সময় পাই না আপনার সাথে। তো যাই হোক, আপনি কষ্ট করে আসছেন, আমি খুব খুশি হয়েছি, আমার কিছু ঘটনা হয়েছে। তো হুজুর তখন জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন মোখলেস মিয়া সব খুলে বলে তাকে। শোনার পরে তখন হুজুর বলেন যে আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনার কাছে যারা আসছিল আপনি তো বুঝতেই পারছেন তারা কোনো সাধারণ কিছু না, মানে মানুষ তো না, এটা বুঝতেই পারছেন, এগুলো জিন্নাত। এরা আসছিল আপনার দিয়ে কোনো কাজ করায় নিতে এবং এরা সম্ভবত ভালো জিন্নাত, এর জন্য আপনাকে পারিশ্রমিক দিয়ে কাজ করায় নিয়ে গেছে, আপনার সেই কাপড়ের মাপ দেখে বোঝাও দিচ্ছিল। তো ওরা ডিটেলসে বা ওরা নিজেরা কিভাবে কি করে, কোথার থেকে কি খায়, কোথার থেকে কি নেয়, আমরা কিন্তু যতটুকু আমরা পড়ছি ততটুকুই জানি, বাকি জানি না। তো এখন আপনার কাছ থেকে হয়তো জিনিসটা নিছে, আপনাকে হয়তো তারা মনে করছে যে এই কাপড়টা বা এই জিনিসটা আপনি তাদের জন্য বানাই দিতে পারবেন, বা তাদের হয়তো এরকম আরো অনেক আছে যাদের থেকে কাজ করায়, কে জানে, এটা তো আমরা আসলে জানি না। ওইরকম তো আপনার কাছ থেকে একটা কাজ করায় নিছে, যেটাই হোক যে কোনো কাজই করায় নিছে, তো হয়তো চাইছিল যে আপনি জিনিসটা গোপন রাখেন, কাউকে না জানান, হয়তো আপনার কাছে আর আসবে না। আপনার খারাপ হইলে তো আপনার ক্ষতি করত, আপনি যখন তার পিছনে গেছেন, আপনি যখন তার কাছে মাফ চাইছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে শুনে মানে বুঝতে পারছে যে আল্লাহর ওসিলা দিচ্ছেন, সাথে সাথে আপনাকে ছেড়ে দিছে, আর কিছু বলে নাই। তো সুতরাং এরা খারাপ না, খারাপ কোন প্রজাতির কাছে আপনি পড়েন নাই, ছেড়ে দিছে, হয়তো আপনাকে বলতে না করছে কাউকে, আপনি বলে দিলেন, এরপরে হয়তো আর আপনার কাছে আসবে না। তো মুখলেস মিয়া বলে যে হ্যাঁ মনে হয় আর আসবে না। তো মুখলেস মিয়া নিজেই বলতেছে না আসাই ভালো, আমি আর চাই না এরকম কাজ করতে। বলে ঠিক আছে অসুবিধা নাই, যাই হোক সাবধানে থাকেন, দোয়া দোয়া পড়েন, একা থাকেন, একা বাসায় থাকা ঠিক না, বয়স হয়েছে, আপনার পোলারে আমি বলবো, আপনার পোলারে আমি দেখলেই বলবো যে আপনারে কেন এরকম। তো মোখলেস মিয়া বলে যে আমার পোলা তো আমার ছেড়ে গেছে গাইছি। যাই হোক ইমাম সাহেব বলে যে আমি বলবো তাকে, এবং আপনি এইভাবে থাকেন না, একলা একলা থাকাটা ঠিক না, এত খারাপ জিনিসও তো আছে চলাফেরা করে, ভালো জিনিস আছে আবার খারাপ মানুষও তো আছে, তো সবকিছুর থেকেই সাবধানে থাকতে হয়। এই বলে তো হুজুর মুখলেস মিয়াকে দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে যান এবং বলে যে ওষুধ টুষুধ খান, এই জ্বর আসছে সেরে যাবে, হয়তো ভয় পেয়েছেন, ঠান্ডায় বেরিয়েছেন, এর জন্য ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই বলে তো হুজুর নিজেই যখন চলে যাচ্ছেন বাসায়, তার যাওয়ার সময় হুজুর নিজেই নাকি ওখান দোকান থেকে তাকে ওষুধপত্র কিনে দিয়ে যান, তার এই জ্বর জারির ওষুধ। মুখলেস মিয়া কবি হুজুরকে তিনি দিতে চান, মানে এটার জন্য পারিশ্রমিক, হুজুর বলে যে না আনা লাগবে না। তো তারপরে জোর করে তিনি জাস্ট ওষুধের দামটা দিয়ে দেন হুজুরকে। তো হুজুর তারপরে যান এবং বলেন যে ঠিক আছে অসুবিধা নেই, আপনার ছেলের দেখলে বলবো আপনার কথা। তো এই মুখলেস মিয়া এরপর নাকি বেশ ভয় ভয়ে থাকতো অনেকদিন, অনেকদিন ভয়ে ভয়ে থাকতো, সে এরকম মানে বাসার থেকে বেরিতে পারত না, রাতের বেলা ভয় পেত। তো এক সময় তার এই হুজুর তার ছেলের সাথে কথা বলে তার ছেলেকে শাসন করে এবং তার ছেলে একসময় মুখলেস মিয়াকে তার বাসায় নিয়ে যায়, মানে সে যেখানে নতুন থাকে সেখানে নিয়ে যায়, এই মুখলেস মিয়ার বাড়িটা ভিটাটা তারা ভাড়া দিয়ে দেন, ভাড়া দিয়ে দেন আর তারা ওখানে উঠেন। তো এই হচ্ছে মুখলেস মিয়ার ঘটনা যেটা রতন শেয়ার করেছে আমাদের কাছে, এবং আমার কাছে কিন্তু বেশ ভয়ের মনে হয়েছে এবং বেশ স্ট্রেঞ্জ মনে হয়েছে এবং বেশ মজার এবং একটা মানে খুব অন্যরকম একটা কাহিনী মনে হলো আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না, আমাদের কাছে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস ইমেল করে, যেটা হচ্ছে adbhuturi@gmail.com odbhuturi@gmail.com। এখানে পাঠিয়ে দিতে পারেন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অবশ্যই সেই মানুষের কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, সেটা যদি মানসম্মত হয় অবশ্যই আমরা তো শেয়ার করে ফেলবো। আর আপনি আমাদের কাছে আরো পাঠাতে পারেন আপনারা জানা কোনো মিথ বা লেজেন্ড বা আপনার সংগ্রহ করা কোনো মিথ বা লেজেন্ড, সেগুলো আমরা কিন্তু শেয়ার করি। আর এখন চলে যাব পরবর্তী ঘটনায়, তবে যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন যাতে করে অন্যরা অদ্ভুত বলে শুনতে পায়, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন যাতে করে আমাদের যে কোনো অ্যাক্টিভিটিজের নোটিশ আপনার কাছে চলে যায় এবং আপনি চেক আউট করতে পারেন আমাদের চ্যানেলে। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন ফয়সাল ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। ফয়সাল তার বন্ধু রোমেলের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ঘটনাটি ঘটেছিল রোমেলের বড় ভাইয়ের সাথে, রোমেল এখানে ইনভলভ ছিল, তো সেই ঘটনাটি তিনি শেয়ার করেছেন এবং সঙ্গত কারণে এই ফয়সাল নামটা অ্যাকচুয়ালি তার বন্ধুর নামটা এবং অন্যান্য বিষয় সেগুলোকে তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন এবং তিনি অনুরোধ করেছেন আমি যেন ডিটেলসে সব কিছু না বলি, মানে পরিচয়গুলো, তো সেটাই আমি করব। আমি চলে যাচ্ছি ফয়সালের পাঠানো ঘটনায়। ফয়সালের বন্ধু রোমেল সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর তার বড় ভাই মাস্টার্স শেষ করে তখন চাকরির ইন্টারভিউ দিচ্ছে বিভিন্ন জায়গায়। তো যাই হোক, রোমেলের বড় ভাই প্রতিদিনই প্রায় ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন জায়গায়, আর এসে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করছেন রোমেলের সাথে। দুই ভাইয়ের বয়সের ডিফারেন্স 4-5 বছরের থাকলেও তারা বেশ ক্লোজ ছিল এবং একসাথে অনেক গল্প করত এবং দেখা যেত সন্ধ্যার সময় ছাদে উঠে রাতের বেলা গল্প করত, দুইজন সময় কাটাইত দুই ভাই বন্ধুর মতো। তো এরকম মানে ইন্টারভিউ দিতে দিতে একদিন রোমেলের বড় ভাই চাকরি হয়ে যায় একটা মোটামুটি ভালো কোম্পানিতে, কিন্তু বিভাগীয় শহরে ঢাকার বাইরে। তো তার বাবা এটাতে খুব খুশি, রোমেলের বাবা। তিনি আসলে চাইতেন না যে ছেলেকে চাকরি করতেই হবে, বাট চাকরি যেহেতু পেয়ে গেছেন তিনি খুশি। তো তিনি চিন্তা করলেন যে ছেলে এখানে জয়েন করার আগেই তিনি বিয়ে দিয়ে দেবেন। তো যথারীতি তাদের পারিবারিকভাবে যেই ঘটক আছে একজনকে খবর দেওয়া হয় এবং কথাবার্তা হয়। তো কথাবার্তায় দেখা গেল যে বিভিন্ন মেয়ে দেখাতে দেখাতে একটা মেয়ের সাথে তাদের মানে পছন্দ হয় তাদের, সেই মেয়েটাকে তার রেজিমি এবং সব দেখে যা পরিবারগতভাবে কথাবার্তা হয় এবং তাদের বিয়ে হয়ে যায়। তো রোমেলের বড় ভাই আসলে বাবা মার উপরে বেশি একটা কথা বলতো না, তার ছবি দেখে তার পছন্দ হয়েছে, কথাবার্তা বলে পছন্দ হয়েছে, তাই বিয়ে হয়ে গেল। তো দুজনের মধ্যে আগের কোনো পরিচয় নাই। তো কয়েকদিন তাদের এখানে সংসার হলো এবং তারপরে তারা মুভ হয়ে গেল এখান থেকে, চাকরিতে জয়েন করলো রোমেলের ভাই বিভাগীয় শহরে এবং সেখানে গিয়ে এই তো তাদের সংসার পাতল। তো মোটামুটি ভালোই চলতেছিল। রোমেলের ভাই ঢাকায় প্রতিদিন কথা বলতো পরিবারের সাথে, তার ভাবিও কথা বলতো এরকম এরকম ঘটনা। তো বেশ অনেকদিন হয়ে গেছে। রোমেল এর মাঝে তার ভাইকে বলছে যে আমি কিন্তু একদিন আসবো, এসে তোর এখানে বেড়াবো। যাওয়া হয়নি, তার কিন্তু যাওয়া হয়নি, যদিও তারা ক্লোজ কিন্তু যাওয়া হয়নি। তো সে বলতো যে ভাই আমি তোর এখানে এসে কিন্তু থাকবো কয়েকদিন, আমার এই সামনে একটা এই সেমিস্টার ফাইনাল শেষ হোক আমি আসবো। তো তার ভাই তো বলছে অবশ্যই। তো রোমেলের আসা হয়নি। তো এর মাঝে হঠাৎ করে তার ভাবি খবর দিল তাদের যে হঠাৎ করে রোমেলের বড় ভাই বেশ অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থতার খবর শুনে তাদের বাসায় খুব টেনশন, আর এর মাঝে রোমেলেরও তখন পরীক্ষা শেষ হয়েছে, সে ভাইয়ের বাসায় যাবে চিন্তা করতেছিল। তো তার বাবা মা বলে যে তুই আগে যা, যে দেখ কি অবস্থা, অসুস্থ কেন, বেশ কয়েকদিন ধরে নাকি সে মানে একবারে শয্যাশায়ী অবস্থা। বাবা মা বলতেছে আমরাও যাবো, কি অবস্থা, তুই আগে যা। তো রোমেল চলে গেল ভাইয়ের এখানে। তো যেখানে তার ভাই পোস্টিং ছিল সেটা কিন্তু আসলে মূল শহর থেকে খানিকটা ভেতরে, উপশহরই বলা যায় এরকম একটা জায়গায়। তো সেখানে গিয়ে রোমেল খুঁজে বের করলো ভাইয়ের বাসায় এবং সেখানে গিয়ে ভাইয়ের বাসায় উঠল। তো ভাইয়ের বাসায় যখন উঠতে গিয়ে তাকে ভাবির চেহারা খুব বিমর্ষ। তো জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, হঠাৎ করে এরকম কি অসুস্থ হলো। বলে হঠাৎ করে এরকম একদিন বলতেছে যে তার শরীরটা খারাপ লাগতেছে, শরীরে জোর লাগতেছে না, তারপর বললো যে পায়ে ব্যথা, সে হাঁটতে পারতেছে না। যাই হোক, ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার দেখালাম, ডাক্তার ওষুধ টুষুধ দিল, টেস্ট দিল অনেকগুলা। এরপর তো দেখতেছি এই দুই দিন ধরে সে একদম বিছানা থেকে উঠতেছে না, বলতেছে শরীরে একদম জোর নাই, হাত পা একদমই করতে পারতেছে না। তো তাকে তো নিতে হবে কোথাও, শহরে নিব না কি করব, এগুলা চিন্তা ভাবনা করতেছে। যাই হোক, রোমেল বলে আচ্ছা দেখতেছি। সে যে তার ভাইয়ের পাশে বসে জিজ্ঞেস করে কি অবস্থা। তো তার ভাই বলে যে আরে আমার শরীরটা খুব খারাপ রে, আমি একদম জোর পেতেছি না, মনে হয় যে একদম তলায় যাই আর উল্টা পাল্টা দুঃস্বপ্ন দেখি এরকম এরকম ব্যাপার। কি স্বপ্ন দেখো? তাই স্বপ্নে দেখি অন্যবার উল্টা পাল্টা, আমি দেখি যে আমার রুমের মধ্যে কে জানে আয়সা ঘুরতেছিলাম, কালো একটা আলখাল্লা পরা, এরকম ভয়ের স্বপ্ন। তো রোমেল অবাক হয়ে যায়, বলে যে এইগুলা তো অন্য ভূতের মতো স্বপ্ন, এগুলো কি দেখোস? হ্যাঁ। তো রোমেল তখন বলে যে আচ্ছা দাঁড়া, তোরে ডাক্তার দেখাইতে শহরে নিয়ে যাবো, ঢাকায় নিয়ে যাবো, তোরে দেখাই। আমার এখন নাড়াইস না রে, আমি এখন নড়াচড়া করতে পারবো না, এরকম অবস্থা। তো রোমেল বলে আমি তো আসলাম আজকে, দেখি দু একদিন তোর কি অবস্থা, আর আমি দেখি তোর ডাক্তারের সাথে কথা বলবো। তো রোমেল যায় ওই দিন সন্ধ্যায়, সে তার ভাবিকে রেখে বলে ডাক্তারের ঠিকানা নিয়ে যায় ডাক্তারের কাছে মানে কথা বলতে। তো ডাক্তার বলে অ্যাকচুয়ালি আপনার ভাইয়ের যেসব টেস্ট রেজাল্ট আসছে এখানে, তা আসলে ওরকম কিছুই দেখতেছি না, তারে আমরা নর্মাল যে টেস্ট করছি এখন এরপরে ফার্দার টেস্টের জন্য স্পেশালিস্টের কাছে নিতে হবে, উনি দেখে যা সাজেস্ট করেন, আপনারা শহরে নিয়ে ঢাকায় নিয়ে ট্রাই করতে পারেন, তো এখানে আমরা যা দেখছি এর মাঝে আমরা কিছুই পাই নাই তার। তো রোমেল বলে যে আচ্ছা ঠিক আছে, মানে তার এটা বলে দুর্বলতার জন্য তার মানে এই টেস্ট করছি, এগুলো মানে বিভিন্ন জিনিস বলে ব্যথার জন্য এই টেস্ট করছি, কিছুই দেখি নাই রং। তো রোমেল বলে আচ্ছা ঠিক আছে দেখি কি অবস্থা। তো রোমেল যখন বাসায় এসে তার ভাবিকে বলে যে ডাক্তার তো রিপোর্টে তো কিছুই পায় নাই, তার বাড়ি বাসায়ও ঢাকায়ও ফোন করে বাবা মারে বলে এরকম এরকম ব্যাপার। তো যাই হোক, তো তখন তাদের ওই তার ভাবিকে তাদের নিচতলায় আরেকটা ই ছিল, ভাবি ছিল তার মানে ভাবির পরিচিত ভাবি, তিনি বলেন যে ভাবি ভাইয়ের কথা তো শুনলাম, তো ভাইয়ের নাকি অসুস্থতা আপনারা কিছু পাইতেছেন না, আর এই যে আপনি বললেন ওই দিন যে স্বপ্ন দেখে, ভয়ের স্বপ্ন দেখে, তো আপনার ভাইয়ের পরিচিত, মানে ওই মহিলার হাজবেন্ডের পরিচিত একজন লোক আছেন চিকিৎসক, তিনি আধ্যাত্মিক চিকিৎসা করেন মানুষকে, এরকম যারা কোন রকম অসুস্থতার মধ্যে পড়েন বা আধ্যাত্মিক ভাবে বা উপরি জিনিসের দ্বারা যদি আক্রান্ত হন তাকে চিকিৎসা দেন। বলছে যে ওরকম একজন লোক আছে এবং তিনি ভালো মানুষ, তিনি অন্যরকম কিছু না। আপনারা চাইলে তার সাথে আপনাদেরকে যোগাযোগ করাইতে পারি, দেখতে পারেন। উনি অবশ্য সবাইকে দেখেন না, কথা বলে যদি মনে হয় তাহলে দেখবেন আপনাদেরকে। তো রোমেলের ভাবি এটাতে একটু কনফিউজ হয়, রোমেলকে বলে, রোমেল বলে আচ্ছা ঠিক আছে ভাবি অসুবিধা নাই, এক কাজ করো তুমি আমাকেই দাও, ওই লোকের ঠিকানা তো আমি কথা বলি, নাম্বারও দাও। তো যাই হোক, তার ভাবি ওই লোকের ঠিকানা নাম্বার তাকে দেয় রোমেলকে, এবং রোমেল গিয়ে ওই লোকের সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে একসময় দেখা করার পারমিশন চায়। তো লোকটা তাকে বলে যে ভাই আসেন। তো রোমেল ওই লোকের সাথে দেখা করে, দেখা করে বলে যে আমার ভাইয়ের এই অবস্থা। তো লোকটা রোমেলকে বলে আপনাদের বাসায় আজকে আসবো সন্ধ্যায়, দেখি ওনাকে কি অবস্থা, ওনার কি হয়েছে একটু দেখবো, অসুবিধা নেই। তো লোকটা দেখে যে একদম সাদা সিধা একজন মানুষ, দেখে মনে হয় না যে উনি আধ্যাত্মিক চিকিৎসা যেরকম মানুষ করে সেরকম না, তিনি নর্মালি শার্ট প্যান্ট পরা, শুধু তার প্যান্টটা তাকনুর উপরে পরা, দাঁড়িয়ে আছেন এবং টুপি পরেন মাথায়। তা আসছেন লোকটা, সন্ধ্যার পরে আসেন ওদের বাসায়, রোমেলদের বাসায়, এবং এসে তিনি কেন জানি তাদের বাসায় ঢোকার সময়, মানে রোমেলদের যে ফ্ল্যাটটা ঢোকার সময় নাকটা কেমন কোচকায় ফেলে, কোচকায় ফেলে মানে মনে হচ্ছে বিরক্ত উনি খুব, এরকম বাসায় ঢুকে তিনি নাক দিয়ে কিছু শুকতেছেন, এরকম এরকম করতে করতে তিনি বলেন যে আপনাদের বাসায় কি মানে বাইরের কোনো মানুষ ঢুকছিল কখনো, জিজ্ঞেস করে, মানে অ্যাপার্ট ফ্রম মানে সেই ইকে জিজ্ঞেস করে রোমেল ভাবিকে, অ্যাপার্ট ফ্রম আপনারা ছাড়া। তো রোমেলের ভাবি বলে যে না, আমার বাবা মা আসছিল আর আমার এক কাজিনকে নিয়ে আসছিল, এই আর তো কেউ আসে নাই আমাদের বাসায়। বলে আপনার কাজিন, আপনার কাজিন কি করেন? বলে ও একটা স্টুডেন্ট, ও স্টুডেন্ট পড়াশোনা করে। বলে ছেলে না মেয়ে? বলে ছেলে। বলে ও আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? বলে ওই যে ওই রুমে আছে। তো তখন ওই চিকিৎসক ভদ্রলোক তিনি আসেন, রুমে শুদ্ধ যায়। তো তিনি দেখেন দোয়া পড়ে ঢুকেন লোকটা, দেখা যায় দোয়া কি, দোয়া পড়তে পড়তে রুমে ঢুকে রোমেলের ভাইকে যায় যে দেখে যে ওই চিকিৎসক লোকটা যখন ঢুকছে তার রুমে, তখন রোমেলের ভাই কেমন জানি মানে কাতরাচ্ছে, এরকম একটা অবস্থা। তো তিনি গিয়ে বসেন পাশে, গিয়ে বসে তাকে জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন। তো রোমেলের ভাই তখন মনে হইতেছে যে তিনি ঘুমের মধ্যে, ঘোরের মধ্যে বসে, অনেক কষ্ট, অনেক ব্যথা, মনে হইতেছে যে আমার কেউ মানে ছিঁড়া ফেলতেছে ভিতর থেকে হাত পা সব। তো তিনি একেবারে মাথা নাড়েন চিকিৎসক, তখন মাথা নেড়ে তিনি তখন তার কপালে হাত রেখে দোয়া পড়েন, কপালে হাত রেখে দোয়া পড়েন, তার হাত ধরে দোয়া পড়েন, দোয়া পড়ে তাকে ফু দেন কয়েকবার, দিয়ে বলেন যে আপনাকে একটু ভাল লাগতেছে? বলে যে হ্যাঁ, মনে হইতেছে যে পোড়া জায়গায় ঠান্ডা বাতাস লাগতেছে, এরকম লাগতেছে। তো রোমেলের খুব খারাপ লাগে তার ভাইয়ের জন্য। তো তখন তিনি বলেন যে আপনার ভাই সম্পর্কে আপনাকে একটু বলতে হবে, আসেন আপনার সাথে কথা বলি। তো রোমেল যায় যে লোকটার সাথে, লোকটা বলে যে এক কাজ করেন, এদিকে তার ভাবি চা বানাইতেছে, বলে যে ছাদে যেয়ে কথা বলি, চলো আপনাদের ছাদে যাই। তো রোমেলকে নিয়ে ছাদে চলে যায় চিকিৎসক লোক, যে তিনি ছাদে উঠে রোমেলের সাথে এক পাশে বসেন। তখন অলরেডি মানে একেবারে ই হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে তখন। তো তিনি বলেন যে আপনার ভাইয়ের ব্যাপারটা কি, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কে করছে এটা আমি বুঝতেছি না, এর জন্য কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম আপনাদের বাসায় ঢুকেই কিন্তু আমি একটা মানে ই পাইছি যে ব্ল্যাক ম্যাজিকের কোনো এজেন্ট এই বাসায় আসছিল, মানে যে এজেন্ট। তো এটা তো আপনার ভাবি বলল যে তার বাবা মা আসছিল, তার কাজিন আসছিল, এছাড়া তো কাউকে আমি নাকি এই বাসায় আসে না। তা এখন কাকে আমি বলবো? এটা তো কাউকে তো এরকম বলা যায় না, কারণ নাম নিয়েও বলা যায় না বা কাউকে না দেখেও বলা যায় না, এটা তো এইভাবে বোঝার উপায় নেই। তবে কেউ একজন আসছিল, তবে তার মাধ্যমে আপনার ভাইকে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে। তো এখন যেটা হবে যে চিকিৎসা, চিকিৎসার জন্য আপনার ভাইকে যেটা করব, আমি নিজে একটু বসবো আজকে, আমার নিজের কিছু এরকম সাধনা আছে, আমি কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করব যে আপনার ভাইকে কেউ কিছু করছে কিনা। তো সেটা আমি দেখব, দেখার পরে আপনাকে জিনিসটা জানাবো, এবং তারপর দেখেন। আপনার ভাবিকে আগে আমি জানাইতে যাচ্ছি না, কারণ এই কথাগুলো বললে হয়তো উনি অন্যরকম মনে করবে। তো তখন রোমেল বলে যে আচ্ছা ঠিক আছে, আর কিছু না। বলে যে আচ্ছা কিছু মনে করেন না, আপনাদের বাসায় আমি এখন চাটা খাবো না, আমি এখান থেকে বের হয়ে যাবো, এমনি লেট হয়ে গেছে, আমি বাইরে গিয়ে আমার মসজিদের ওখানে বারান্দায় যেহেতু জামাত মিস হয়ে গেছে, তারপর ওখানে নামাজ পড়ে আমি চলে যাবো, আপনি কিছু মনে করেন না, বলে নাকি লোকটা চলে যায়। রোমেলকে বলে যে পরের দিন তার সাথে দেখা করতে। রুমিল একটু অস্বস্তিতে পড়ে এবং এই যে তার বাসার থেকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, ব্ল্যাক ম্যাজিকের এজেন্ট ঢুকাইছে তার বাসায়, এগুলো চিন্তা করে তার মাথায় ঘুরতে থাকে। রাতের বেলা সে খুব টেনশনে থাকে, তাকে তো ওখানে একটা রুম দেওয়া হয়েছে, থাকতেছে রাতে, ঘুমাচ্ছে। রাতে দেখে তার ভাই কাতরাচ্ছে, তার ভাবিও বলতেছে, জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোমার। এগুলো শুনে তার কাছে বেশ কষ্ট লাগতে থাকে। সে একবার মনে করে যে ভাইকে নিয়ে চলে যাবে নাকি ঢাকায়, সে মানে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে চলে যাবে কিনা, ওখানে গিয়ে এসে দেখবে কি ব্যাপার কি হয়েছে ভাইয়ের। কিন্তু তার কাছে কেন জানি নিজের কাছে মনে হইতেছে যে ব্যাপারটা আসলেই মানে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো ব্যাপার হতে পারে। এই ভদ্রলোক যিনি আসছেন তিনি বেশ অমায়িক টাইপের লোক, তিনি মনে হলো খুব সিরিয়াসলি কথাগুলো বলছেন। তো চিন্তা করলো আচ্ছা দেখ, ওনাকে দেখাই, ওনার সাথে কালকের দিনটা দেখি কথা বলি, আর ওনাকে যেহেতু বাসায় আনছি চিকিৎসার প্রসেসে ঢুকাইছি, একটা সম্মানীয় তো ওনাকে দিতে হয়, এভাবে তো চলে যাওয়া যায় না, দেখি কালকের দিনটা কি হয়। এগুলো ভাবতে ভাবতে রুমিল ঘুমা যায়। আর পরের দিন দিনের বেলা খুব আর্লি সে তার ভাইকে দেখে, দেখে টেখে মানে দুপুরের পরে সে যায় ওই লোকের ওখানে। তো গিয়ে লোকটা তখন অফিস করে লোকটা আসছে, লোকটা চাকরি করে কোথায়, চাকরি করে অফিস থেকে আসছে, তার সাথে দেখা করে লোকটা বলে বসেন ভাই। বসে বলে কি দেখেন কিছু মনে করেন না ভাই, কালকে আপনাদের ওখানে আমি চা খাইতে চাইনি, কারণ চা খাইতে চাইনি কেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যারা এইসব জিনিস করে তারা ওই বাসার মধ্যে খাবারেও এজেন্ট দিয়ে দেয়, তো সম্ভবত আপনার মানে ভাইয়ের খাবার দাবারের মধ্যে কিছু জিনিস মেশানো আছে, আর আমি কালকে যা চিন্তা করছিলাম সেটাই আমি, আমার কিছু সাধনা আছে সেটা আপনাদেরকে এখন আমি আপনার কাছে ক্লিয়ার করবো না, বাট আমি বলবো যে আমি সেখান থেকে কালকে খবর পাইছি আপনার ভাইকে খুব বাজেভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং এই যেটা বললাম যে জিনিসপত্র ঢুকানো হয়েছে, সম্ভবত মানে কি আমি শিওর, কিন্তু তারপর আমি বলবো যে এই কাজটা করছে আপনার স্ত্রীর কাজিন, তো তাকে যদি ধরেন তাকে চাপ দিলে সে শেয়ার মানে সব স্বীকার করবে আপনার কাছে, এবং তাকে আপনি বলবেন যে তোমাকে কেউ দিছে এগুলো করতে এবং তোমার সাথে খুব ভালো তার সম্পর্ক, তাকে আপনি ধরবেন, তার কাছ থেকে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন কে করছে কাজটা, কিন্তু তাকে আপনার শক্ত করে ধরতে হবে, শক্ত করে না ধরলে কিন্তু সে বলবে না। তো তখন রুমিল বলে যে সে খুব রাগ জেতে উঠে, বলে যে ঠিক আছে আমি দেখতেছি, আর যদি হওয়ার তো একদম, বলে যে না না আপনি ওইসব চিন্তা ভাবনা করেন না, তাকে কিছু করা দরকার নাই, কারণ আপনি তো এটা প্রমাণও করতে পারবেন না যে সে যে আপনাকে করছে, আপনি তাকে বুঝায় তাকে গুড আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, গুড ফেইথ এর মাধ্যমে তার কাছ থেকে কথাটা নেবেন কে করছে কিসের মাধ্যমে করছে, যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনি জিনিসটা বা ভালো মতো সলভ করতে পারবেন এবং আপনার ভাইকেও চিকিৎসা করতে পারবেন, এবং আপনি এটা জানার পর আপনি আমার কাছে আসবেন কিভাবে তারা করছে কাজটা জেনে আমার কাছে বলবেন। তো রুমিল তাকে অনেক ধন্যবাদ দিয়ে চলে যায়। তো রুমিল গিয়ে তার ভাবিকে সরাসরি ওই দিন জিজ্ঞেস করে, তোমার কাজিন কোথায় থাকে, তার নাম কি আমাকে দাও। তো ভাবি বলে কেন, বলে যে কারণ হচ্ছে এই ঘটনা, পুরো জিনিসটাই বলে। তো তার ভাবি দেখা গেল যে হঠাৎ খুব মানে আপসেট হয়ে যায়, মন খারাপ করে, এবং তারপরে তাকে বলে যে আসলে রুমিল তোমাকে আমি কি বলবো, আসলে আমার কাজিনটা আসলে ওর সুবিধার না, বলে সুবিধার না মানে বলে যে আমি তোমাকে এখন ক্লিয়ারলি বলি যে তোমার একটা সময় আমার সাথে একটা ছেলের অ্যাফেয়ার ছিল, এবং সে মানে আমার কাজিন যে আছে ওদের সিনিয়র, তার সাথে খুব ভালো সম্পর্ক, এবং সে অনেকবার চাইছিল যে তাকে মানে মানে সে প্রস্তাব দিবে বিয়ে শাদী করবে, আমাকে বিয়ে করবে এরকম চাইছিল, বাট সেটা আমার বাবা মা রাজি হয়নি। তো তখন রুমিল খুব রাগ করে বলে তাহলে তুমি আমার ভাইকে কেন বিয়ে করছো, কেন তুমি আমার ভাইকে একটা শত্রু তৈরি করে দিছ, সে তো আসলে কোনো শত্রু চায় নাই, সে তার বাবা মার ইচ্ছাতে বিয়ে করছে, আমার ভাই তো অ্যাফেয়ারও করে নাই কোনো, তো তাকে কেন তুমি এটার মধ্যে ইনভলভ করলা, তোমার কারোর সাথে অ্যাফেয়ার ছিল তুমি সেখানে বিয়ে করতে, তুমি কেন আমার ভাইকে বিয়ে করতে গেছো, তুমি তোমার বাবা মাকে বলতা আজকে যে আমার ভাই সাফার করতে সেটার জন্য। তো তখন তার ভাবি কাঁদতে থাকে, তো বলে যে আমি সরি, আমি তো আসলে এটা চাই নাই, আমি আসলে ওইটা ভুলে গেছিলাম তোমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর। যাই হোক, রুমিল এটা শুনে তখন তার ভাবির কান্না দেখে সে কনভিন্স হয়, সে বুঝে যে আসলে তার ভাবি তার ভাইয়ের প্রতি অনেক অনুরক্ত। তখন সে বলে যে আচ্ছা তোমার কাজিনের ঠিকানা দাও, তার কাছ থেকে আমি কথা বের করব। তো তার ভাবি তখন তার কাজিনের নাম্বার দেয়, ঠিকানা দেয়, আর বলে যে দেখো আগে এগুলো বললে হয়তো তোমার সাথে দেখা করবে না, তুমি তাকে আগে বলো যে আমি এমনি অমুকের দেখা করতে চাই, শহরে আসছিলাম অমুক জায়গায় এই ব্যাপার। তো রুমিল সেইভাবে তার ভাবির কাছ থেকে নাম্বার ঠিকানা নিয়ে চলে যায় তার কাজিনের যেখানে থাকে সেখানে, সেখানে গিয়ে সে ফোন করে, বলে যে আমি এখানে বেড়াইতে আসছিলাম, তো ভাবির কাছ থেকে শুনলাম যে আপনি এখানে থাকেন, এই ব্যাপার, ভাই আসেন দেখা করি। তো তখন ছেলেটা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা করে। দেখা করার পরই রোমেল তাকে মানে যে একটা চায়ের দোকানে দেখা করছিল সেখান থেকে বলে যে ভাই দেখেন একটা কথা বলি, আপনার সম্বন্ধে আমি সব জানি, আপনি কি করছেন না করছেন সব কিন্তু খবর আমার কাছে আছে, সবার কাছে আছে আমাদের, এটা পুরো নেটওয়ার্ক হয়ে গেছে কথাটা। আপনি আমার বাসায় এসে আমার ভাইকে ব্ল্যাক ম্যাজিক করছেন, কার কথায় করছেন সেটা আমি জানি, এখন আপনি কি ডিটেইল বলবেন তাহলে আপনাকে আমরা কিন্তু এটার ইসে আনবো না, তাহলে কিন্তু সালিশ হবে, বিচার হবে, বড় ব্যাপার হবে এবং আপনি বুঝবেন তখন মানে কত ধানে কত চাল। এবং আপনি কি চান যে আপনার কাজিনের জীবনে এরকম একটা ইনামুক? তো তখন লোকটা চুপ করে থাকে, তার কাজিন চুপ করে থাকে, তখন সে বলে যে আসলে ভাই আমাকে মাফ করে দিয়েন, আমি আপনাদের ওই বাসায় চিনি নিয়ে গেছিলাম আর আপনার ভাইয়ের একটা কাপড় নিয়ে আসছি, ওখান থেকে আপনার ভাইয়ের কাপড় নিয়ে আসছি, তার ব্যবহৃত জিনিস তো সেটা এবং তার পায়ের একটা স্যান্ডেল এটা দিয়ে আমি নিয়ে এসে দিছি, যার নাম বলছেন তাকে তাকে দিছি। তো তখন তো খুব রাগ করে রোমেল পাল্লে তাকে মারতে উঠছিল, বাট নিজেকে কন্ট্রোল করে, কন্ট্রোল করে সে ওখান থেকে উঠে আসে, চলে আসে, লোকটাকে বলে যে আপনি খুব গুনাহ করছেন, এই গুনার কিন্তু আপনি শাস্তি পাবেন আল্লাহর কাছে, মনে রেখেন আপনার জীবনে এটা ফেরত আসবে, আপনার যদি আমার ভাইয়ের কিছু হয় তাহলে আপনি দেখেন কি করি। এই বলে রোমেল ওখান থেকে চলে যায়, চলে গিয়ে সে আসে, ফিরে আসে আবার ভাইয়ের ওখানে, আসার পরে সেই লোকের সাথে দেখা করে, ওই যে তাদের যে চিকিৎসক যিনি ছিলেন তিনি, তো তাকে বলেন যে এই ঘটনা। তো লোকটা তখন বলে যে হ্যাঁ আপনাকে একদম সঠিক ইনফরমেশন দিছে যে দিছে, এবং ওই যে চিনি আপনার ভাইকে খাওয়ানো হয়েছে এটা কেউ জানত না, আপনার ভাবি বা আপনার ভাবির বা মা তারা কেউ জানত না, ওই ছেলে আপনাদের ওই চিনির সাথে মিলাই দিয়ে গেছে কাজিন এগুলা, আর এই যে আপনার ভাইয়ের ব্যবহৃত জিনিস এনে সেনে ওই লোককে দিছে, ওই লোক ওইটা একটা জায়গায় যে ওইটা মধ্যে রিচুয়াল করে ওইটা এক জায়গায় রাখছে, এখন ওইটাকে উঠে আনতে হবে ভাই, এখন ওইটাকে যদি উঠায় আনতে যান তাহলে কিন্তু অনেক রিস্কের ব্যাপার, এবং ওইটাকে উঠে আনতে না পারলে সমস্যা হবে। এখন অনেকে আপনাকে বলবে যারা এই ধরনের টুকটাক করে, বলবে যে ওইটা জিন দিয়ে উঠে আনবে সেই, বাট সেইটার থেকে মানে সেটার থেকে অনেক ভালো জিনিস হচ্ছে যদি কোনো মানুষ মানে নিজের মানুষ যে এটা কাজটা করতে পারে, কিন্তু এটা করছে কিন্তু একটা পাহাড়ি জায়গায়, সেই জায়গায় দিয়ে পুঁতছে, ওখানে একটা পুরানো শ্মশান ঘাট আছে, সেই শ্মশান ঘাটের ওখানে পুঁতছে, এবং আপনি আমার কাছে জানতে চান না যে আমি এগুলো বের করছি কেমনে, এটা আমার সাধনা আছে, সেখান থেকে আপনাকে বলতেছি, আমাকে কি আমাকে জানাইছে তারা যে ওইটা ওরকম একটা শ্মশান ঘাটের মধ্যে পোতা আছে, কিন্তু সেই জায়গাটাকে গার্ড করে রাখছে খুব খারাপ, খুব খারাপ একটা জিন, খুব খারাপ জিন পিশাচ, সেই ওখানে গার্ড করে রাখছে পুরানো শ্মশান, এবং সেখানে ওইটা মাটির মধ্যে পুঁতে রাখছে। এখন ওইটাকে তুলতে হবে কোনোভাবে, এখন আপনি কি তুলবেন? তো তখন সে এটা রোমেলকে বলে, তো রোমেল কয়েক সেকেন্ড একটু মানে চুপ করে যায়, তারপর বলে যে হ্যাঁ অবশ্যই আমি তুলবো, অসুবিধা নেই, ইনশাল্লাহ আমি যাব। তো তখন বলে যেটা কিন্তু ভয়ের ব্যাপার, ওই জায়গায় কিন্তু খারাপ জিনিস আছে, রোমেল বলে যায় অসুবিধা নেই, কিন্তু আপনি এই কথাটা আমি যে যাবো এটা আমার ভাবি বা আমার বাবা মা যদি কেউ কোনো জানতে চায় এটা বলবেন না আপনি, তারা হয়তো চাইবে না। তো তখন সেই লোকটা বলে যে না আপনি আপনি যদি না করছেন আমি বলবো না, আর আপনি আপনার ভাইকে সেভ করার জন্য যেহেতু চাচ্ছেন অবশ্যই আপনি যাইতে পারেন। তো যাই হোক, ওই লোক তখন বলে যে আমাকে আরেকটু সময় দেন, আপনাকে আমি ডিটেলস জিনিসটা বলবো, কিন্তু কখনো মনে করবেন না যে ওই জিনিসটা আমি রাখছি ওখানে। হ্যাঁ, কারণ অনেকে আছে এরকম, অনেক ভণ্ড মানুষ আছে এরকম যে এরকম সাজায় গোছায় রাখে, আর আপনার ভাইয়ের কোন জিনিস সেগুলোতে পরবর্তীতে আপনি যদি আপনার ভাবিকে দেখেন সে চিনতে পারবেই, বলে হ্যাঁ বলে, কিন্তু সেগুলো কিন্তু এনেই যে আপনি বাসায় উঠে দেখাবেন তা না, ওই জিনিসটা আমার সামনে আনবেন আমি দেখবো, আপনি চাইলে আপনার ভাবিকে রাখতে পারেন, সেও দেখবে যেগুলো আপনার ভাইয়ের কিনা ভেরিফাই করবে, তারপর আমরা সেগুলোকে আমার রিচুয়াল মতো আমি ই করে দিব। তখন বলছে ঠিক আছে। তো তাকে তখন বলে যে আপনি অমুক দিন আসেন, তো তাকে একটা ডেট দেয়, একটা লোকটা ডেট দেয় যে অমুক দিন আসেন, তারপরে আমরা দেখবো। তো রোমেল নাকি অপেক্ষা করে ওই ডেট মতো ওখানে যায়। তো যেদিন তার যাওয়ার কথা সেই দিন ছিল পূর্ণিমা, ভরা পূর্ণিমা। তো ওই লোকটা নাকি বলে যে এইগুলো অন্যরকম জিনিস, এগুলো আপনি বুঝবেন না, বা এটা অনেকে মনে করে যে ওই যে অমাবস্যা এগুলোর মধ্যে ওই খারাপ জিনগুলোর শক্তি বেশি থাকে, তা আমি ঠিক অপোজিট সময় নিছি, যে সময় গেলে এটা আপনার হয়তো আপনার জন্য সুবিধা হবে। তা আপনি যাবেন, গিয়ে সোজা কোনো কথা বলবেন না, ওই জায়গায় যাবেন, এই যে আপনাকে আমি বুঝাই দিতেছি, সেই লোক তাকে একদম কলম দিয়ে একে একে কাগজের মধ্যে দেখায় যে এইখান থেকে এইখান থেকে গেছে, এইখান থেকে পাহাড়ের মানে একটা যে অঞ্চলটা সেটা একটা পাহাড়ি অঞ্চল, বলছে এইখান থেকে এখান থেকে গেছে, এরকম ঝিরি গেছে, এখান থেকে গিয়ে এই জায়গায় এই যে পুরনো শ্মশানঘাট আছে এখানে, এইখানে দাহ হইত এক সময়, এখন আর দাহ হয় না, জায়গাটা এখন ই, কিন্তু ওই জায়গারই অমুক জায়গায় একটা এরকম ভাঙা জায়গা আছে, ওই জায়গায় দেখবেন আপনার ভাইয়ের জিনিসগুলাকে সে অমুক জায়গায় পুঁতে রাখছে এবং সেটা বাধা, ওইটার মুখটা কিন্তু আপনি খুলবেন না, ওইখানে ভুলেও আপনি শুধু ওই পোটলা নিয়ে চলে আসবেন আমার কাছে, আসার পরে দায়িত্ব আমার, আর ভুলেও কিন্তু আপনি ওখানে সাথে কাউরে নিয়ে যান না, সাথে করে নিয়ে গেলে বিপদ হবে আপনার, আপনি এটা করেন না, আপনার একাই যেতে হবে কিন্তু, এবং আমার যে আপনার এই কাজটা করে দিব সেই জিনিসটাও পূরণ হবে না, আমার যে গোলটাও পূরণ হবে না আপনার কাজের জন্য, আমাকে এটা কাটাইতে হবে, এটা ক্ষতি করছে আপনার ভাইকে। তো যাই হোক, রোমেল ভয় পায় এবং খুব সাহস করে বলে ঠিক আছে যাব। তো যথারীতি সেই টাইম মতো সেই লোকেশন যেখানে লোকটা বলছে আছে, এবং লোকটা আসলে রোমেল বুঝতে পারছে যে জিন দিয়ে লোকটা জানতেছে আর কি, লোকটার নিজস্ব জিন আছে তার সাথে, সে বা তার সাথে কোনো কমিউনিকেশন আছে জিনের, তারা জেনে তাকে বলছে। তো রোমেল ওই লোকেশন অনুযায়ী চলে যায় এবং সে যাওয়ার সময় তার ভাবিকেও জানায় না সে যাচ্ছে, বাড়িতেও জানায় না কাউকে, সে নিজে চলে যায় রিস্ক নিয়ে। রিক্স নিয়ে মানে কি, একা একা যাচ্ছে কোনো জায়গায়, এটা তো মানে একটা এমন একটা জায়গা যেখানে মানে মানে ভয় লাগে মানুষের কাছে যেতে, এবং এটা একটা জঙ্গল রীতিমতো পাহাড়ের উপরে একটা জায়গা, তো কোন একটা বিভাগীয় শহরে, ওই যে বললাম যে কয়েকটা জায়গা নিষেধ করা আছে বলা, যে বলা যাবে না, এর জন্য বলতেছি না লোকেশন। যাই হোক, তো রোমেল সেখানে চলে যায়, তো গিয়ে সে যেখানে মেন রাস্তার পাশে নামে সেই পর্যন্ত কিন্তু আসলে তখন কোনো কিছু চলে না, তো সে অনেক কষ্টে সেখানে একটা সিএনজি কে ভাড়া করে নিয়ে গেছিল। সিএনজি আলাই অবাক হয়েছে যে এই জায়গায় এই রাত্রেবেলা কে যায়, খুবই অবাক কাণ্ড। সে যখন ওখানে পৌঁছেছে তখন সন্ধ্যা 7টার মতো বাজে, সিএনজাল অবাক হয়ে গেছে, সে বলছে যে আমি কিন্তু আবার ফেরত যাব। সিএনজাল বলে না আমি এখানে ওয়েট করব না, তাকে বলে যে আমি ওয়েট করব না আর আমি এখান থেকে যাব না। তখন সে অনেক রিকোয়েস্ট করে সিএনজালার যে আপনি কাছাকাছি কোথায় থাকতে পারবেন, তখন সিএনজালা তাকে একটা লোকেশন দেয়, বলে যে এখান থেকে আধ কিলোমিটার দূরে অমুক জায়গায় ওখানে ই দোকান চায়ের দোকান টোকান আছে, ওইখানে কিন্তু আমি থাকবো, কিন্তু রাত 9টার পরে কিন্তু আমি নাই, 9টার মধ্যে যদি আপনি আসতে পারেন তাহলে আমি আসি। তখন বাজে 7টার মতো, তো রোমেল বলে ঠিক আছে ভাই আপনি থাকেন। তো লোকটা আবার জিজ্ঞেস করে আপনি কই যাইবেন, বলে ভাই এটা আপনার জানাইতে পারতেছি না, আমি খুবই দুঃখিত, আপনি ওখানে থাকেন 9টা বন্ধ, আমি আসব। তো এই বলে রোমেল ওখান থেকে সিএনজি এলাকায় বিদায় দেয় এবং সে হাঁটা শুরু করে। তো ওই যে তার কাছে একটা মোবাইল ফোন আছিল সেই সময়কার, যে সময়কার ঘটনা তখন কিন্তু এই যে এখনকার মতো এত স্মার্টফোন আসে নাই, তখন ছিল ওই যে সিমবেরিয়ান সেট, লাইট ফেলে বাটন মোবাইল যেটাকে বলে সেটা, তো সেটার মধ্যে লাইট ছিল, সেটাতে মেরে মেরে সে ম্যাপটা দেখতেছে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যেতে হয়। তো দেখে দেখে সে হেঁটে যাচ্ছে সামনে, একটু পরেই দেখে যে একেবারেই মনে হয় মোটামুটি গাছপালায় ছাওয়া জায়গা, এবং মানে হাঁটতেছে রাতের বেলা ই ডাকতেছে, এই ঝিঁঝি পোকা ডাকতেছে অন্যরকম। রোমেল এটার সাথে ইউজ টু না, সে ঢাকায় থেকে অভ্যস্ত, সে গ্রামে খুব একটা আসা যাওয়া করতো না তাদের গ্রামের বাড়িতে, এই কারণে তার কাছে আরো অন্যরকম লাগতেছে, কারণ মানে একেবারেই মানে গ্রামের একদম গহীন এনভায়রনমেন্ট এবং জঙ্গলের মতো জায়গাটা, আর এটা তো ফ্ল্যাটল্যান্ডের কোনো গ্রাম না, এটা অনেকটা পাহাড়ি এলাকা। এই জায়গাটাতে একসময় অনেক সময় পুরনো জমিদাররা ছিল, সে জানে, এবং সেখানে বলে দিছে তাকে যে এই যে চিকিৎসা যিনি করতেন তিনি বলছে এখানে পুরনো জমিদারদেরই ছিল, এবং এই যে শ্মশান দেখতেছেন এইটার একটা অংশ জমিদারদের ইরা ব্যবহার করত এখানে। তো যাই হোক, এবং সে জানে এখানে একটা শ্মশান আছে। তো রোমেল যেহেতু একেবারে তরুণ এবং মোটামুটি ফিট একজন মানুষ ছিল, ঢাকায় ঘোরাঘুরি করতো, বন্ধুদের সাথে ভালো সময় কাটাইতো, রাত বিরেতে আড্ডা দিত, এর জন্য তার এই সাহসটা আছে। তো যাই হোক, সে হেঁটে চলতেছে এবং এক পর্যায়ে দেখলো যে গাছগাছালির ফাঁক দিয়ে মানে পায়ে চলা রাস্তা হাঁটতে হাঁটতে ঠিক সেখানে যে বলছে নদীর মতো একটা ঝিরির মতো গেছে, চিকন পানি বয়ে চলতেছে ওখান থেকে, এটা মনে এক পাশ থেকে বের হয়ে হঠাৎ করে সে মোড় ঘুরে দেখছে এরকম গেছে সামনে, যে ঝিরিটা একটু বড় হয়ে গেছে এরকম, ওইটা পাশ দিয়ে হাঁটতেছে, এবং সে ওই যে তার ওই ইসের ফ্ল্যাশ লাইট মারতেছে, যে তার বাটন মোবাইলে যে ফ্ল্যাশ লাইট সেটা খুব বেশি আলো হয় না, তারপরে দেখতে দেখতে চলতেছে এবং ঝি 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 শব্দ চারিপাশে। তো সে মোটামুটি ধারণা করে নিচ্ছে যে অলৌকিক তার কিছু দেখা হবে না, সেটা সে ধারণা করে নিচ্ছে। সে মনে মনে খুব সাহসী এবং স্ট্রং ছিল, রোমেল মনে করত যে এরকম অলৌকিক কিছু আমার সামনেই আসবে না, সে নিজেকে এরকম স্ট্রং মনে করত। যাই হোক, এবং তার খুব রাগ ভিতরে যে তার ভাইকে এরকম করা হয়েছে, সে অনেক ছোটবেলায় শুনছে মানুষের কাছে যে মানুষজন এরকম ব্ল্যাক ম্যাজিক করে, তো তাদের জীবনে এটা ঘটবে সেটা সে এক্সপেক্টই করেনি। যাই হোক, হাঁটতে হাঁটতে সামনে যেতে যেতে সে একটা জায়গায় পৌঁছালো, এখানে দেখতেছে ডান দিকে মোড় নিয়ে একটা জায়গায় গেছে, বাঁ দিকে মোড় নিয়ে আর একটা সাইডে গেছে, আর এই ঝিরিটা বের হয়ে একটা ক্যানালের মতো এসে পড়ছে, যেটা একটু চওড়া খালের মতো, এবং স্রোত বয়ে যাচ্ছে কুলকুল কুলকুল করে, এবং অন্ধকার আকাশে চাঁদের আলো আছে, যেটা পূর্ণিমার আলো আর কি। সেটা ওই জায়গা ফাঁকা জায়গাটা, ওই যে গাছগাছালির মধ্যে যে ফাঁকা জায়গাটা, ওখানে পড়ছে, পানির উপরে পড়ছে ডানে বামে, এবং যতটুকু এই চাঁদের আলোতে দেখা যাচ্ছে এটাই তো। পূর্ণিমার আলো থাকাতে হচ্ছে কি, আলোটা একটু মানে অন্ধকারটাকে কাটায় নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, কিন্তু স্টিল এই যে গাছগাছালির মধ্যে একদম ঘন অন্ধকার। তো সে চিন্তা করলো যে আমি কোন দিকে যাব। তারপর ভালো মতন খেয়াল করে দেখলো যে হ্যাঁ, তাকে দেখাই দিচ্ছে এরকম কলমের ডট ডিট ডিট দেখাই দিচ্ছে একটা জায়গা। তো সে চিন্তা করলো এখান থেকে ডান দিক দিয়ে যেতে হবে। তো ওই ডান দিকে সে ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং তার কাছে মনে হচ্ছে হঠাৎ করে অস্পষ্টভাবে কিছু একটা ডাকতেছে এদিক ওদিক, এবং সেই জিনিসটার ডাকটা সে বুঝতে পারতেছে না। তার কাছে মনে হলো যে কোনো মানে জঙ্গলি পশু নাকি, একটু ভয় পেয়েছে সে। যাই হোক, হাঁটতে হাঁটতে একটা জায়গায় বেরোলো, এখন সে বুঝতে পারতেছে যে হ্যাঁ, এখন যে জায়গাটা সে পৌঁছেছে এটা হচ্ছে সেই মানে পুরনো শ্মশান, এখানে দাহ করা হইত। এবং সে তখন ওই লাইট ফেলে ফেলে দেখার চেষ্টা করতেছে, যেখানে লাইট ফেলে অন্ধকারের মধ্যে একটু জায়গা আলোকিত হয়, এবং তার সে তখন ভাবতেছে যে আমি তো ভুল করছি, উচিত ছিল একটা মানে পাওয়ারফুল টর্চ লাইট নিয়ে আসা, এটা কি আমি মোবাইলের আলো দিয়ে মারতেছি, সামনে একটু একটা ছোট টর্চ, তো সেটা যেখানে আলো পড়তেছে ওই জায়গাটা অন্ধকারের মধ্যে একটুখানি আলো হয়, গাছগাছালি দেখা যায় কেমন, পাতা নড়তেছে এরকম একটা অবস্থা, আর গ্রীষ্মকাল হয় মানে এলোমেলো বাতাস, মানে বাতাসটা এলোমেলো হয়ে বইতেছে ভিতরে, গরম গরম বাতাস কেমন, এবং গাছের পাতাগুলো নড়তেছে এরকম, একটু ভ্যাবসা টাইপের ওয়েদার। যাই হোক, ভয়ও লাগতেছে, এখন একা, সম্পূর্ণ একা, আর তাকে যে বলছে যে একটা খারাপ জিন এটাকে গার্ড করে রাখছে, খুব শক্তিশালী। তো সে তখন খোঁজা শুরু করলো, তাকে যে বলছে একটা ভাঙা একটা ছোট্ট এরকম একটা ইসের মতো আছে, চাতালের মতো আছে একটা ছোট্ট, ওইখানের পাশে নাকি ওইটাকে কেড়ে দিছে। তো যাই হোক, তো সে খোঁজা শুরু করলো, তো হাঁটতে হাঁটতে মোটামুটি সে ওই কলমের আঁকা ডিরেকশন অনুযায়ী একটা জায়গায় যে আসলেই আলো মেরে পাইল, যে এরকম একটা চাতালের মতোই। একবার হঠাৎ করে তার মনে একটা চিন্তা, মনে হলো তার কানের কাছে কেউ বলছে এরকম, তো তোরা ঠকাইতেছে এই লোক। সে তখন একটা চিন্তা করলো, আসলেই কি আমার ঠকাইতেছে, মানে এটা কেমন কথা, মানে মানে এটা কেমন কথা, আমার কি আসলে ঠকাইতেছে, আমি এখানে আসছি কি হিসাবে, এমনও তো হতে পারে এই লোক নিজে এগুলো পুঁতেছি, আমার এগুলা খাটাইতেছে, হয়তো অনেক টাকা পয়সা চাবে, এখন হয়তো কিছু বলে নাই, তো নিজে কিন্তু ধর জায়গা এখান থেকে, কেমন যেন মনে হলো যে তার কানের কাছে এগুলো কেউ বলছে, তারা ঠকাইতেছে তোরা এই সেই চিন্তা যা এরকম। এগুলো চিন্তা করতে করতে সে একবার কিন্তু অনেকটা ডিসিশন নিয়ে ফেলছে চলে যাবে, তারপর হঠাৎ করে সে ভাবলো যে আমি কি করতেছি, আমি আসছি এত দূর আসছি আমি কি চলে যাওয়ার জন্য নাকি। তারপর সে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে ওই যে চাতালের মতো দেখছে ছোট্ট মানে একটা পাকা এরকম জিনিস, এটা সম্ভবত কোনো কিছু ছিল এখানে, হয়তো মানে মানে কোন একটা কিছু তৈরি করছিল, তারা জানে না, পাকা একটা জিনিস, অনেকটা মনে হয় যে কোনো কিছুর মতো যদি মূর্তি বা কিছু রাখা হয় যেরকম জায়গা, সেরকম একটা জায়গা। তো ওইটার কাছে সে গেল, দেখলো বেশ পুরনো, ভয় লাগতেছে যে দেখে মানে ওটার মধ্যে আলো মেরে মানে ওইটার ইট যে ক্ষয়ে গেছে, ভয় লাগতেছে দেখে জায়গাটা, এবং সে বুঝতে পারতেছে যে এই জায়গাটা একসময় শ্মশান ছিল, এখানে দাহ করা হইত, তো এটাতেও তার ভয় লাগতেছে ভিতরে অনেক। তো সে আলো মারতে মারতে হঠাৎ করে চিন্তা করলো যে এই জায়গাটাতেই বলছে যে আমাকে খুঁড়ে দেখতে এখানে, তখন তার মাথায় আসলো যে আমি খুঁড়বো কেমন, আমি তো কিছু নিয়ে আসিনি সাথে, তো মানে একেবারে তার সে দমে গেল যে আমি এখানে খুঁড়বো কেমনে, তখন কি করবে, এদিক ওদিক তাকাইতেছে, তাকায় দেখতে দেখতে দেখলো যে গাছের একটা একটা যে গাছ আছে সেটা চিকন কিছু ডাল আছে মোটা মোটা, চিন্তা করলো যে করতেই হবে, সে ওই ডাল একটা ধরে সে মোছানো শুরু করলো, এবং সে ফ্ল্যাশ লাইটটাকে মানে তার মোবাইলটাকে দাঁত দিয়ে কামড়ায় ধরে সে করতেছে, এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, এই জায়গায় কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, এটাকে সে আশাও করে নাই যে এখানে মোবাইলে নেটওয়ার্ক থাকবে, এটা সে আশাও করে নাই, কারণ এরকম বন্য জায়গায় পাহাড়ের মধ্যে উঠে আসছে সে। তো যাই হোক, ডালটাকে অনেক কষ্টে সে মোশড়ায় চোফড়ায় ভাঙলো, মানে কাঁচা কাঁচা পাকা মানে ডালটা কেমন যেন একটু মরাও আবার কাঁচাও, তো অনেক কষ্টে সে গাছের ছাল টাল থেকে ছিলে বের করে সারা শরীর ঘেমে গেছে তার। তো যাই হোক, সে ডালটাকে ছিল, চিন্তা করলো যে এই ডাল দিয়েই চেষ্টা করবো আমি। তো সেই একইভাবে মোবাইলটাকে ওই যে চাতালের মতো জায়গা ওইটার পাশে ইটের উপর রেখে সে মাটি খোঁচানো শুরু করলো, এখানে আন্দাজ করে যে এখানে মাটিটা কোথায় একটু নরম হতে পারে, খোঁচাইতেছে খোঁচাইতেছে ওই লাঠির ডাল দিয়ে সে অনেকখানি খুঁড়ে ফেলছে, খুঁড়ে সে মানে ওইখানে একটা জায়গায় একটা এরকম ইসের মতো বের করে ফেললো, অনেক শিকড় টিকড় কিছু বের হয়ে আসে এরকম, তো ভাবলো যে এখানে কি কিছু আছে নাকি। তারপর একসময় হাত লাগাইলো, সে দুই হাত দিয়ে সরাইতেছে মাটি, তারপর আবার পাশ দিয়ে খোঁড়া শুরু করলো, পাইতেছে না ওখানে কিছু নাই, অনেকক্ষণ খোঁড়ার পর নিজেকে মনে হলো যে সে একটা বোকা, সে কেন এরকম করতেছে। এরকম চিন্তা করে সে দেখলো যে আচ্ছা এই কোনাটা তো খোঁড়া হয়নি। তো ওই কোনায় যখন সে লাঠির ডাল দিয়ে এরকম খোঁচা দিছে তখন দেখলো যে মাটি খুব সহজেই চলে আসছে। তখন সে বুঝলো আচ্ছা এই কোনার মধ্যে মনে আছে, থাকতেও পারে, কারণ মাটিটা এখানে একটু আলগা মনে হচ্ছে ওইখানকার তুলনায়। তো সে জোরে জোরে এটা খোঁড়া শুরু করলো, মানে মাটি একদম ধুলা উড়ে যাচ্ছে। এবং তারপর সে একসময় বিরক্ত হয়ে সে দুই হাত লাগাইলো, এই তো সময় চলে যাচ্ছে তার। তো দুই হাত লাগায় সে এরকম মাটি উঠাইতে উঠাইতে একসময় তার হাতে একটা কিছু বাঁধছে, সে আরো টাইনে উঠেছে, বলছে কাপড়, কাপড়ের ব্যাগ টাইপের। তো আরো আগ্রহ বেড়ে গেল, তাড়াতাড়ি টেনে উঠে একসময় সে ঠিচড়ে টান মারল ভিতর থেকে, দেখলো একটা কাপড়ের ব্যাগ উঠে আসছে তল থেকে, মানে কাপড়ের ব্যাগ এটাকে বাঁধা, মুখটা বাঁধা, এবং সেই বাঁধছে যে কালো রঙের একটা সুতা দিয়ে এরকম করে বাঁধা। ভালো মতো সে খেয়াল করলো ওই মোবাইলের আলো ফেলে যে কালো রঙের সুতার উপরে মনে হচ্ছে চুল পেঁচায় দিছে কেউ এরকম। তো এটা দেখতেছে এই সময় তার মোবাইলের আলোটা বন্ধ হয়ে গেল, টুস করে মোবাইলের আলোটা বন্ধ হয়ে গেল। আর সে তার হাতের মধ্যে স্পষ্ট একটা ফিল পাইল, তার হাতটাকে চেপে ধরছে একটা হাত দিয়ে, এবং রোমশ একটা হাত, শক্ত হবে, মানে হাতের আঙুলগুলো শক্ত হবে। অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার আলো মানে মোবাইলের ফ্ল্যাশলাইট নেমে গেছে, এবং সেই যেই জায়গাটা আছে ওটা অন্ধকার, চাঁদের আলো আছে দূরে, এখানে একদম অন্ধকার, চাঁদের আলো মনে হয় মেঘে ঢুকে গেছে, জন্য খুব বেশি আলো নাই। হাতটা যে আটকায় ধরছে সে ভয়ের চোটটা ছাড়া মারল ধরে, কোনো লাভ নাই, তার হাত নাড়াইতেই পারতেছে না, মনে হাতটা শক্ত করে আটকায় ধরে রাখছে কেউ। সাথে সাথে সে মানে মানে খুব মানে রাগের চোটে হঠাৎ মানে এটা তার মন থেকে এসে পড়ছে, সে একটা দোয়া পড়ে মানে একদম হাত ঝাড়া মারছে, মানে খুব দৌড়ে ঝাড়া মারছে, এবং দোয়া পড়ার সাথে সাথে মনে হয় হাতটা আলগা করে দিছে তার হাত থেকে, এবং একটা আঁচড় লাগলো, জ্বলে উঠলো পুরো হাতে, মনে হলো যে নখ দিয়ে ছিলে দিছে হাতটা। তো সে সাথে সাথে ওই ব্যাগটা নিয়ে সে উঠে দৌড়াইতে গেল, তার মোবাইল পড়ে গেছে ওইখান থেকে। তো মোবাইল পড়ে গেছে বলে সে মানে পিছন ফিরে তাকে অন্ধকারের মধ্যে, আর সেই মোবাইলটা কিন্তু আলো নিভে গেছে আগেই, তো সে মোবাইলটা কোথায় খুঁজে পাবে সেই চিন্তা আর করতে পারেনি, সে দৌড়ানো শুরু করলো ওখান থেকে, মানে একবার আন্দাজে যেখান থেকে আসছে হাতের মধ্যে সে ব্যাগটা, এটা নিয়ে সে দৌড়াচ্ছে। তার কাছে মনে হল যে তার আশেপাশের যে এই গাছপালা এগুলো ভেঙে কিছু চলে আসতেছে চারপাশ থেকে এরকম। তো মানে তার প্রচন্ড ভয় পেয়েছে সে, এবং সে দৌড়াইতেছে, এরপরও তার কোনো খেয়াল নাই সে যে পিছন দিকে তাকাবে, তাকে অবশ্য বলছিল লোকটা পিছন দিকে তাকাবেন না। তো সে যখন নাকি ওই তার যে রাস্তা ধরে মোটামুটি অনেক দূর চলে আসছে, এই সময় তার মনে হল তার সামনে একটা মানুষের মতো অবয়ব, মানে মনে হচ্ছে একটা ডার্ক, মানে ডার্ক একটা এনার্জির মতো এরকম একদম ভেসে আছে, বাতাসে ভেসে আছে, এরকম মানুষের মতো অবয়ব ডার্ক বাতাসে ভেসে আছে। তো রোমেল ভয়ে ছুটে তখন করলো কি, সুরা পড়া শুরু করলো, মানে তার ছোটবেলায় যেসব সুরা শিখছিল সেটা তার মনে আছে, সেটা জোরে জোরে পড়া শুরু করলো। নামাজ তো পড়ে মাঝে মাঝে, সেই নামাজের মধ্যে যে সুরা পড়ে সব সুরা পড়তে শুরু করলো। তো সে জোরে জোরে সুরা পড়তেছে, এবং হঠাৎ করে দেখলো জিনিসটা নাই সামনে, মানে তার সামনে থেকে সরে গেছে। তো সে ওখান থেকে দৌড় দিল, আবার দৌড়ায় বেরোলো, এবং দৌড়ায় বেরোইতে বেরোইতে একদম পুরো রাস্তায় চলে আসলো এক সময় হাতে সেই পোটলাটা। কিন্তু রাস্তায় উঠে লাভ কি, তার সামনে তো সেই সিএনজিওয়ালা নাই, হাতে মোবাইলও নাই, সিএনজিওয়ালারে কল দিবে কেমনে। তো সে বুঝতে পারছিল যে সিএনজিওয়ালা কোন দিক থেকে আসছে, সেটা তো দেখছিল, সে রাস্তাটা দেখছিল ওঠার সময় দিকে, ওই দিকে দৌড়াইল। সে দৌড়ায় আবার এক সময় তার যখন মানে ক্লান্ত হয়ে যায়, তার মানে ভিতরে কোনো ই থাকে না, মানে এনার্জি থাকে না, সে তখন হাঁটে, এরকম করতেছে আর দোয়া পড়তেছে মাঝে মাঝে, এবং রাত তো বাড়তেছে, বুঝতে পারছে। তো সে বুঝতে পারছে হয়তো সিএনজিওয়ালাকে পাবো না, কিন্তু সিএনজিওয়ালা যে জায়গার কথা বলছে যে চায়ের দোকান টোকান আছে ওই জায়গায় হয়তো থাকতে পারে, ওই জায়গায় হয়তো আমি পেয়ে যাবো, অ্যাটলিস্ট ওখানে যে আমি বসতে পারবো, বা কোনো মানুষজন থাকলেও থাকতে পারে, রাত্রে নয়টা সাড়ে নটা পর্যন্ত যেহেতু বলছে সিএনজিওয়ালা থাকবে। তো সে এরকম চলতেছে চলতেছে, তো একসময় আসলেই দেখলো যে গাছগাছালি ছাড়া দূরে দেখা যাচ্ছে যে এরকম একটা স্ট্যান্ডের মতো, সেখানে ওই বাজারের মধ্যে দোকানপাট আছে কিছু, এই দুই একটা আলো দেখা যাচ্ছে এখান থেকে। তো ওইগুলো দেখে তার খুব মানে সাহস হইল, এবং সে ধরে জোরে মানে ওখান থেকে হাঁটা শুরু করলো, জোরে হাঁটতেছে হাঁটতেছে, আবার চেষ্টা করতেছে কিছুক্ষণ দৌড়ায় যেতে, এরকম করতে করতে একসময় সে পৌঁছাইল। পৌঁছায় সে দেখতেছে আশেপাশে যে না, খুব একটা এখানে মানুষজন নাই, দেখলো যে সে হ্যাঁ হঠাৎ করে যে কোনার মধ্যে সিএনজি দুইটা দাঁড়ায় আছে, এবং সে একটা সিএনজি দেখেই তার মনে পড়লো যে এইটাই মনে আমার সেই সিএনজি। দৌড়ায় সে সিএনজির কাছে গেল, দেখলো যে ওই সিএনজি আলা ভিতরে ঘুমাইতেছিল। তো সে ধাক্কায় ধাক্কায় উঠাইলো সিএনজি, ধাক্কা দিল, লোকটা উঠছে উঠে বলে আমি তো ঘুমাই গেছিলাম ভাই, এখানে আপনার সাথে তো আপনার কল করার কথা না আমারে, ভাই আমি মোবাইল হারাই ফেলছি। তো লোকটা তার দিক খুব সন্দেহ দৃষ্টিতে তাকাইতেছে, তার সারা শরীর ভিজা ঘামে, মানে পুরা রোমেলের সারা গেঞ্জি টেঞ্জি ভিজে গেছে ঘামে, আর হাতের মধ্যে এরকম একটা ময়লা ব্যাগ, হাত পর্যন্ত ময়লা, লোকটা তাকে তো রোমেল বলে, ভাই আপনি আমার নিয়ে চলেন, পরে কথা বলি আপনার সাথে, আমি খুব ক্লান্ত। তো লোকটা তারপর তাকে সিএনজিতে উঠে রওনা দিল। তো এক সময় চলে আসলো রোমেল সেখানে যেখানে আসার, এবং সেখান থেকে এসে সিএনজি আলার এসে ভাড়া দিল, আরো বেশি টাকা দিল। দিয়ে বললো, ভাই অনেক ধন্যবাদ, আমি আসলে আমার পরিবারে একটা উপকার করতে গেছিলাম ভাই, তাবেজ কবজ সংক্রান্ত জিনিস এখন আর জি জানতে চান না। লোকটা বলে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। বলে লোকটাকে সে ওই আরো বেশি ভাড়া দেবি দেয় নেয়, এবং সেখান থেকে সে রাতের বাস পেয়ে যায়, মানে সেই লেট নাইট বাস, এবং সেই বাসে করে সে চলে আসে তাদের ওইখানে। তো যাই হোক, তাদের শহরে এসে সে আর ওই একদম তার বাসায় যায় নাই, সে সরাসরি ওই লোকের বাসায় গেছে। ওই লোকের বাসায় যেয়ে তখন কিন্তু একেবারে মানে ভোর হয়ে গেছে। ভোরে যেয়ে সেই লোকের বাসায় গিয়ে লোকটাকে সে নক করে উঠাইছে। লোকটা বলল যে, লোকটা তারে দেখে তো অবাক, বলে আপনার গতিবিধি আমি কিছুটা খেয়াল করার চেষ্টা করছি আমার কিছুটা সাধনার মাধ্যমে। আপনি অনেক বিপদে ছিলেন, হ্যাঁ মানে এখন বিপদে তো আল্লাহ সেভ করে, আর তো কেউ করার নাই। আমি চেষ্টা করছি আমার মতো আপনাকে ই করতে, কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আপনি কি আপনার সামনে কিছু পতাকলায় দাঁড়াইতে দেখছিলেন? রোমেল বলে যে জি দেখছি। বলে ওই সময় আপনি দোয়া পড়ছেন, আপনি দোয়া পড়াতে কিন্তু বেঁচে গেছেন ওই সময়, আপনাকে ওই সময় ক্ষতিটা করতো মূলত। রোমেল বলে যে হ্যাঁ এরকমই। বলে আপনার মোবাইলও হারায় ফেলাইছেন আপনি, ঠিক না? রোমেল বলে যে হ্যাঁ আমার মোবাইল হারায় গেছে। যাক ওইটা কিছু না, আপনি আবার সিম তুলতে পারবেন, সবই পারবেন। এটা বলে লোকটা বলে যে আপনার জিনিস তো আনছেন সাথে, ব্যাগ নিয়ে আসছেন না যে আপনি পাইছেন? হ্যাঁ। তো দেখায় রোমেল, বলে যে এই তো এখন একটু পরে আপনার ভাবির কাছে আমরা যাবো, চলেন। বলে লোকটা নিজের মতো তৈরি টৈরি হয়ে বলে চলেন। রোমেল সহ ওই সেই চিকিৎসক লোকটা সহ সে যায় তাদের বাসায়, গিয়ে ভাবিকে ডাকে, ডেকে ভাবির সামনে। তো তখন গিয়ে দেখে যে ভাবির বাবা মা আসছে তাদের বাসায়। তারা আসছে, তারা খুব অ্যাংশাস। তো তার ভাবির বাবা মা ভাবি সবার সামনেই, তো রোমেল আর সেই চিকিৎসক, চিকিৎসক দোয়া পড়েন, দোয়া পড়ে তিনি দোয়া পড়তে থাকেন আর খুলতে থাকেন। ওখানে এই যে চুলের মতো দেওয়া আছে যে বসে, ওগুলোর মধ্যে গিট মারা এবং ওই কাপড়ের মধ্যে গিট মারা। তো দোয়া পড়তে পড়তে গিটগুলো খুলছেন, খুলে তিনি ওই প্যাকেটটা খুলে খুলে দেখে যে হ্যাঁ তার ভাইয়ের শার্ট, তারপর স্যান্ডেল, এবং তার ভাবি দেখেই চিনে ফেলে। চিনে তার ভাবি ফুপায় উঠে, বলে যে এই এই জিনিসগুলো এখানেই করা হয়েছিল, তাকে ক্ষতি করে রাখা হয়েছিল রিচুয়াল করে। যাই হোক, এগুলা লোকটা দোয়া পড়ে, দোয়া পড়েই করে বলে যে এগুলাকে আমি আমার মতো ব্যবস্থা করবো, অসুবিধা নেই, আপনারা চিন্তা করেন না, এবং আশা করি ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবে। আপনারা দোয়া দুধ পড়ে এমনিও ফু দিয়ে আর আপনারা ঝাড়েন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর কোনো একটা মসজিদ ইমাম সাহেবকে দিয়েও ঝাড়াই নিয়েন, উনি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। আর এগুলা দেখি কি করা যায়। বলে লোকটা বলে যে এগুলার আমি ব্যবস্থা করতেছি। বলে বলে দেখাইলাম আপনাদেরকে, আপনারা বুঝতে পারছেন তো, তার ভাবির বাবা মা দেখে নাকি খুবই আহত হয়, মানে বুঝতে পারেন, এবং তার ভাবি তো কাঁদতেছে রীতিমতো, বলতেছে যে এগুলা তার কাজিনের নাম বলে ওই নিয়েছিল। তো এনিওয়েজ, তারপর জিনিসপত্রগুলা ওই লোকটা নিয়ে যায়। তো রোমেল নাকি ওই লোকটাকে মানে সে বলে যে ভাই আপনার কাজকর্ম করতে, লোকটা তেমন কিছুই তার কাছে বলে যে না লাগবে না, তার ছোটখাটো দু একটা খরচ গেছে সেগুলো চায়। লোকটা বলে যে এইটুক আমার যাহা দিয়া, বা আমি যে পরিশ্রমে আমার যে খরচ হয়েছে এটুক দিয়ে আপনাদের উপকার করছি, এটাই বড় কথা, এবং আপনাদের উপকার করছি, আমাকেও কেউ উপকার করবে কোনোদিন, এটাই। তো রোমেল তাকে অতটুকু হাদিয়া দেয় এবং দিয়ে অনেক অসংখ্য ধন্যবাদ জানায়, বলে যে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো সবসময়, এই ইত্যাদি বলে। এবং আস্তে আস্তে ধীরে রোমেলের ভাই কিন্তু সুস্থ হয়ে উঠে, এবং এবং বলে যে তখন ওই লোকটা কিন্তু বলে দিয়েছিল রোমেলদেরকে যে বাড়িতে এমন কোন মানুষকে অ্যাক্সেস দিবেন না যারা আপনার ক্ষতি করতে পারে, যাদেরকে আপনার মনে হয় যে আপনার দ্বারা কোনো ক্ষতি, মানে তাদের দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে, সব মানুষকে অ্যাক্সেস দিবেন না। আপনার ভাইয়ের কিন্তু শত্রু আছে, এবং সে শত্রু কিন্তু সবসময় পিছিয়ে লেগে থাকবে। এইটা আমাদের দেশ, এখানে ওইরকম কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপার নাই। আপনি আরব দেশ এলে তো ব্যবস্থা নিতে পারতেন, ওখানে এরকম এই সব জিনিসের জন্য ব্যবস্থা নেওয়া যায় কেউ যদি আপনাকে এইসব ক্ষতি করে। যাই হোক, এই ছিল ফয়সালের বন্ধু রোমেলের ঘটনা। রোমেল নামটা ছদ্মনাম, যেটা ফয়সাল তার আসল নামটা ব্যবহার করেনি। ফয়সাল আমাকে অনুরোধ করেছিল আমি আমার মতো করে যেন ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি, আমি তাই করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আপনারা আপনাদের কাছে থাকা ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন odbhuturi@gmail.com এই অ্যাড্রেসে, উইচ ইজ odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে। পাঠিয়ে দিন আমাদের কাছে, মানসম্মত হলে অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়। এবং যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতুলে শুনতে পায়। আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, যাতে জানতে পারেন আমাদের চ্যানেল সম্পর্কিত যে কোনো আপডেট। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়, ফিরে আসি কয়েক সেকেন্ডের মধ্যে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতরীতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন রিঙ্কু ঢাকার পলাশি থেকে। রিঙ্কু তার বন্ধু নাবিদের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাব রিঙ্কুর পাঠানো ঘটনায়। 2012 সালের কথা, রিঙ্কুর বন্ধু নাবিদ তখন আমাদের নেইবারিং কোন একটা কান্ট্রিতে পড়াশোনা করতে যায় এবং মোটামুটি তার ভালোই লাগছিল সেখানে পড়াশোনা করতে। খোঁজ খবর নিয়ে গিয়েছেন, যেখানে তাদের ইউনিভার্সিটি সেটা খুব কোয়াইট একটা এলাকা এবং চারিপাশে খুব ন্যাচারাল এনভায়রনমেন্টে ছাওয়া। তো মানে খুব পছন্দ হয়েছে নাবিদের কাছে সেটা, এবং নাবিদ দেখছে যে তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটা মোটামুটি বেশ বড়, বন্ধু বান্ধব গুলো খুব ফ্রেন্ডলি এবং ওইখানকার যারা লোকাল মানুষ তাদের সাথে তার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। তো নাবিদ মোটামুটি বেশ এনজয় করছিল জীবনটা। তো ওইখানে তাদের যে ইউনিভার্সিটি এলাকা থেকে হেঁটে বের হলে বেশ সামনে গেলে বেশ সুন্দর রাস্তা আছে এবং ওইটা অনেকটা পাহাড়ি এলাকা। হ্যাঁ, বেশ সুন্দর সুন্দর পাহাড় আছে, খুব সুন্দর, খুব সুন্দর এনভায়রনমেন্ট। তো ওইখানে হাঁটতে বেরোত নাবিদরা, হাঁটতে বেরোত এবং দেখা যেত যে অনেক সময় দেখা যেত যে সন্ধ্যার সময় তারা হাঁটতে বেরিয়েছে আড্ডা দিতে দিতে এবং দু একজন বন্ধু মিলে হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে চলে যেত। তো এরকম একটা সময় তখন শীত পড়া শুরু হয়েছে, ঠান্ডা এবং ওখানে নাকি বেশ শীত পড়তো এরকম একটা অবস্থা। তো নাবিদ একদিন তার বন্ধু দুজনকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো তারা বন্ধুরা যেটা করতো, তারা কিন্তু তাদের ডর্মের মানে ডর্ম থেকে বেরোলে সোজা লন আছে, লনের পাশেই সুন্দর ফ্লাওয়ার বেড, তারপরে মেন রাস্তা। আর মেন রাস্তায় তারা উঠতো না, মানে একটা সুন্দর পাকা রাস্তা আছে ওইটা উঠতো না। তারা ওই তিনজন বের হয়েছে বাসার তাদের ওই ডর্মের পেছনের অংশ দিয়ে, কারণ ডর্মের পেছনের অংশ দিয়ে বেরোলে আরেকটা রাস্তা আছে যেটা অনেক পুরানো এবং ওইটা একেবারে অনেকটা ধুলো ধূসরিত অবস্থায় আছে। আর এই যে শীত পড়তেছে, গাছের পাতা টাতা ঝরে গেছে এবং রাস্তাটা একদম আঁকা বাঁকা হয়ে চলে গেছে দূরে পাহাড়ের ওখান দিয়ে ঢুকছে, ঘুরে ওখানে গ্রামের ভেতর দিয়ে। তো ওইখানকার তাদের যে লোক আছে ওখানে কাজ করে যারা কেয়ারটেকার, তারা বলছে যে এই এই জায়গার সোজা দিয়ে একদম ওইদিকে গেলে হাওয়েলি আছে, পুরনো হাওয়েলি, আর ওইটাতে মানুষজন ভয় পায়। ওখানে হাওয়েলিতে এখন মানুষ থাকে না, তো ওই জায়গা খুবই ডেঞ্জারাস। এই তো ওগুলা শোনার পরও ওরা কিন্তু নাবিদের এই দিক দিয়ে বেরোইত। তো ওই দিনও বেরোইছে নাবিদ আর তার দুই ফ্রেন্ড, তারা তিনজন হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো এই গল্প করতে করতে, ধূমপান করতে করতে সামনে চলে গেছে। তো যে একটা জায়গায় দিয়ে দেখে যে সন্ধ্যা ঘনায় যাচ্ছে আর কি, তখন মানে একেবারে সূর্য ডুবু ডুবু অবস্থা। আর এই জায়গায় রাস্তাটা বাঁক নিয়ে গেছে, তাদের যে রাস্তা যেখানে তারা দাঁড়াচ্ছে সেখান থেকে ঢালের মতো নেমে গেছে অনেকখানি। এটা কিন্তু কাইন্ড অফ লাইক পাহাড়ের উপরের দিকে রাস্তাটা পড়ছে, তো ঢালের দিকে অনেক নেমে গেছে, নিচে আরো অনেক গাছগাছালি এবং সুন্দর লাগতেছে সূর্যের আলোটা পড়ে শেষ বিকালের জায়গাটা খুব সুন্দর লাগতেছে। তো তারা তিন বন্ধু এখানে গল্প গুজব পড়তে করতে ওখানে মানে বেশ সময় কাটায় দিল। এর মধ্যে একেবারে সন্ধ্যা ঢলে গেছে, এরকম পড়ে যাবে। তা নাবিদরা যখন ব্যাক করবে, অনেক ঠান্ডা, নাবিদের মনে হলো যে তার একটু জল প্রয়োগ করার প্রয়োজন। তো সে দুই বন্ধুরে বলল যে আমি আসতেছি, সে আঙ্গুল দিয়ে দেখাইলো, সাইন দেখা, বললো যে আমি আসতেছি। তো বলে কোথায় যাবি? তার বন্ধুরা বলতেছে যে এইখানে। তো ওই দুই বন্ধুর মধ্যে তার এক বন্ধু হচ্ছে বাঙালি মানে বাংলাদেশের, আরেক বন্ধু হচ্ছে ওইখানকার যেখানে তাদের ইউনিভার্সিটি ওইখানকার। তবে স্যার যা, তোরা হাসাহাসি করতেছে নাবিদকে নিয়ে। নাবিদ আর কথা না বলে সে ঢুকে গেছে ওখানে গাছগাছালির মধ্যে দিয়ে। তো দেখতেছে যে বন্ধুরা হাসতেছে তখনও, এবং এমন কেউ যে তার যে ক্লোজ ফ্রেন্ড যে বাংলাদেশের, সে ওখান থেকে পাশ থেকে ছোট ছোট ইট টোকাই নিয়ে ওকে মারতেছে, ছুড়ে মারতেছে, ঠাস ঠাস করে মারতেছে। তো নাবিদ বুঝলো যে এখানে দাঁড়াইলে সমস্যা আছে, তারা ডিস্টার্ব করবে তার ফ্রেন্ডরা। আর ওই ওখানকার লোকাল ফ্রেন্ডটাও অনেক দুষ্টু, সে এইটা ওইটা বলতেছে, আবার বলতেছে যে তাকে যে মানে তোর কথা বলবো সবাই, যেতে গেলেই এরকম জল বিয়োগ করতে যায় সেদিক ওদিক। তো নাবিদ চিন্তা করলো যে যা, আমি একটু ভিতরে যাই করি, গাছগাছালি এখানে না করি। তো সে ওই হেঁটে গেল ভিতর দিকে যাচ্ছে, এবং এদিকে তার বন্ধু কিন্তু সমানে তাকে ওই যে ছোট ছোট ইট টোকা মারতেছে, ঠাস ঠুস করে মারতেছে। আবার বলে যে কই যাইতেছে, ভিতরে যাইতেছে বেশি এসেই। যাই হোক, সে না শুনতে শুনতে সে একটু ভিতরে ঢুকে গেল। এর মাঝে কিন্তু সূর্যের আলো কমে আসতেছে, অনেকটাই কমে আসতেছে। মানে আর গাছগাছালি সে যেহেতু একটু ভিতরের দিকে ঢুকছে, তো সুতরাং উঁচু গাছের উপরে লাস্ট যে রোদটা একদম লালিমাটা পড়ছে, ভেতরের দিকে কিন্তু অন্ধকার অনেকটা। তো এক জায়গায় যেয়ে দেখলো যে নাবিদ যে না, ও বন্ধুদের কথাবার্তা এখন আর শোনাই যেতেছে না প্রায়, ওরা হাসাহাসি করতেছে বা যা বলছে খুব সামান্য একটু কথা আসতেছে, আর কিচ্ছু নাই। তো সে একটা গাছের গোড়ার মধ্যে সেখানে সে চিন্তা করলো যে এখানে সে তার কাজ সারবে। তো যাই হোক, সে এরকম কাজ সারতেছে তার প্রায় শেষ। এই সময় সে পেছন থেকে একটা নারী কণ্ঠ শুনল। তো সে মানে তাকে বলতেছে যে কি করতেছে এখানে, ওইখানকার লোকাল ভাষা বলতেছে তারে। তো নাবিদ ভয় পেয়ে গেছে, সে ফট করে ফিরে তাকাইছে, তাকায় দেখে যে একটা মেয়ে বসা, মানে তার থেকে বেশ খানিকটা দূরে একটা গাছ কেটে নিছে আর কি। গাছের মানে মোটা একটা গাছ ছিল মনে হয়, তো সেটা কেটে ফেলা হয়েছে, গাছের গোড়াটা ওখানে রয়েছে। গাছের গোড়াটা আছে কিন্তু গোড়াটা মনে মানে শুকনা আর কি, মানে গাছটা অনেকদিন আগে কাটা হয়েছে বলছে, ওইটার উপরে একটা মেয়ে বসা। তো ওই গাছটা আগে নাবিদ খেয়াল করে না, এখন দেখলো, দেখলো যে মেয়ে বসে, এবং তখন কিন্তু সূর্য অনেক মানে পড়ে গেছে, বেশ অন্ধকার ওই জায়গায়। এর মধ্যে সে দেখতেছে মেয়েটার গায়ের রং ডার্ক এবং বেশ ঠান্ডার মধ্যে নাবিদ কিন্তু জ্যাকেট পরা এবং প্যান্ট, তার জিন্সের প্যান্ট পরা। এসে মেয়েটা দেখতেছে যে নর্মাল একটা কাপড়, ওখানকার খুব বেশি ঠান্ডা মানার মতো না, ওখানে বসে আছে এরকম। তো নাবিদ তাকে বলে যে মানে তোমার কি লজ্জা সরম নাই, তুমি আমার দিকে এরকম তাকায় ই করতেছো, আমি এখানে জল বিয়োগ করতে আসছি। তো মেয়েটা দেখতে হাসতেছে তাকে দেখে, এসে তাকে বলে কি এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাই বলে মেয়েটার কম হাত দিয়ে তাকে ডাক দেয়। তো নাবিদ খুব অবাক হয় যে তার কাছে মনে হয় যে সে কাইন্ড অফ মানে বাউন্ড হয়ে যায় মেয়েটার এই ডাকে, সে হাঁটা দেয় পেছনে পেছনে, যেখানে তার মানে মানা করার কথা বা সে একটু অবাক হয়ে যাওয়ার কথা যে এখানে এই মেয়ে এরকম শীতের সময় ভাবে দাঁড়ায় আছে, এটা কেমন কথা। তো এটা চিন্তা করতে করতে সে ওই মেয়েটার পিছিয়ে পিছিয়ে হাঁটা দিছে। তো মেয়েটা হাঁটতেছে, তো নাবিদ তাকে জিজ্ঞেস করতেছে এখান থেকে তাদের ভাষায়, মানে ওইখানকার লোকাল ভাষায়, তুমি কে, কোথায় থাকো, তোমার বাসা কোথায়, হ্যাঁ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, এরকম জিজ্ঞেস করতেছে সে। আর মেয়েটা বলতেছে আও না, তাদের শুধু বলতেছে আসো আসো এখানে আসো বলে ডাকতেছে এরকম। তো সে যাচ্ছে মেয়েটার পিছনে পিছনে, এবং সে কিন্তু তার বন্ধুদের কথা প্রায় তার মাথায় নাই আর, আর এর মধ্যে অন্ধকার হয়ে গেছে, শুধু মানে একেবারে যে ডার্ক হওয়ার আগে যে একটা আবছা ভাব থাকে চারিপাশে, সেরকম একটা ভাব। এবং যেখানে এখন নাবিদ ঢুকছে সেখানে হচ্ছে গাছের মেইজ, মানে অসংখ্য গাছ, এরকম বড় বড় গাছ, বড় বড় গাছ, মনে হচ্ছে যে একটু ফাঁক রেখে 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 গাছগুলো হয়েছে আশেপাশে, আর তেমন কিছু দেখার মতো নয়, একটা মেইজের মতো, হারায় যাওয়ার মতো জিনিসটা, এরকম একটা মেজ। এবং সেখানে সে দেখতেছে মেয়েটা যাচ্ছে গাছের মধ্যে মধ্যে দিয়ে, তো সেও মেয়েটাকে ফলো করে করে যাচ্ছে। এবং একটা সময় নাবিদের মনে হয়েছে যে নাবিদ পুরো জিনিসটা হারায় ফেলছে, যে তার এটা ছিল নাবিদের ভাষ্য, সে যেটা রিঙ্কুকে শেয়ার করছে যে তার কাছে মনে হয়েছে যে তার কাজ একটাই এই মেয়েটাকে ফলো করে যাওয়া, আর তার কাছে মনে হচ্ছে যে এই মেয়েটা অত্যন্ত রূপবতী এবং মেয়েটা তাকে ডাকতেছে, তাকে যেতেই হবে মেয়েটার পিছে। মেয়েটা তাকে ডাকতেছে এবং একটু পরপর মেয়েটা ঘুরে তাকাচ্ছে, হাসতেছে এবং তাকে ডাকতেছে। এবং এই অন্ধকারের মধ্যেও সে দেখতেছে যে মেয়েটার চুল দুই পাশ থেকে এরকম ছাড়া, এবং চেহারাটার সে একটা মানে ই বুঝতে পারতেছে, চেহারাটা ছাঁচ বুঝতে পারতেছে, তো অসামান্য সুন্দরী মনে হচ্ছে তার কাছে। যাই হোক, তাকে ডাকতে ডাকতে নিয়ে যাচ্ছে, নাবিদও হাঁটতেছে, তার কিছু খেয়াল নাই। তো একটা জায়গায় যে দেখলো যে মেয়েটা দাঁড়ায় গেল, দাঁড়ায় যে হাসতেছে, হাসতেছে, তাকে আবার ডাকলো হাত দিয়ে। তো নাবিদ হেঁটে হেঁটে গেল কাছে, মেয়েটার সাথে তার তখন দূরত্ব হচ্ছে বেশি হলে 5 ফিট বা 7 ফিট এতটুকু দূরত্ব। সে সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছে, মনে হচ্ছে যে এই ঘ্রাণটা যে কোন গাছের মানে বাকল থেকে আসে, এরকম একটা ঘ্রাণ, একটা ঘ্রাণ তার নাকে আসতেছে, মানে একেবারে খুব অন্যরকম লাগতেছে নাবিদের কাছে। নাবিদ সেই ঘ্রাণটা তাকে আচ্ছন্ন করে ফেলছে একদম, মনে হচ্ছে সে মহিষ্ট হয়ে গেছে। তো মেয়েটা তাকে এরকম আরো কাছে ডাকলো, নাবিদ আরো কাছে এগিয়ে গেল। তো একেবারে যখন নাকি সে কাছে চলে গেছে, মেয়েটাকে সে মেয়েটা এরকম হাত বাড়াইছে তাকে ধরবে, তো সেও হাত বাড়াই দিচ্ছিল, তখন তার বন্ধুর চিৎকার আসছে পিছন থেকে, এবং চিৎকারে সে মনে সম্মিত ফিরে পাইছে, মানে মানে বাস্তবতায়, সে একটা স্বপ্নের জগতে ছিল, সে চিৎকারে সে মনে হলো সে বাস্তবে ফিরে আসলো, কেঁপে উঠছে ঝাঁকি দিয়ে, ঝাঁকি দিয়ে কেঁপে উঠে সে তাকায় দেখে যে সামনে কেউ নাই, এবং সে দাঁড়ায় আছে যেখানে, সেখানে একটা খাদ, তার নিচে বেশ নিচে চলে গেছে একদম খাড়া চলে গেছে ওইখান থেকে একটা নদীর মতো, খরস্রোতা নদীর মতো গেছে, এবং সে একদম পাড়ে দাঁড়ানো এবং ওখানে কেউ নাই, নোবডিজ দেয়ার। নাবিদ নিজে তাকায় দেখে, এবং তাকায় দেখে যে আকাশে চাঁদ উঠে গেছে, মানে চাঁদের আলো পড়ছে, এখানে খাদের মধ্যে চাঁদের আলোটা পড়তেছে তার গায়ে, এবং সে একদম প্রান্তে দাঁড়ানো, তার একটা পা একেবারে প্রান্তে, সামনে কেউ নাই, পিছন থেকে তার বন্ধুর চিৎকার, এবং দুই বন্ধু চিৎকার করতেছে যে পিছনে আয় পিছনে আয় পিছনে আয় নাবিদ পিছনে আয়। তো তখন সে তাড়াতাড়ি মানে ই ঘুরে পিছনে তাকাইছে, তাকায় সে বোঝা যাচ্ছে না, এতটাই অন্ধকার পিছন দিকে গাছপালার আড়ালে যে বোঝাই যেতেছে না তার বন্ধু দুজন আছে। তো তারপরে সে হাঁটা দিল ওদিকে, একটু পরে দেখলো তার বন্ধুর একটা এগো একসাথে দৌড় দিয়ে এসে তাকে ধরলো, ধরে বললো যে তুই কোথায় যেতেছিলি, তার বন্ধু তাকে গালি দিয়েছে, ওখানকার লোকাল যে বন্ধু ছিল সে তাকে অনেক আজে বাজে গালি দিয়েছে, তুই ওখানে কোথায় যেতেছিলি, তুই জানোস তুই যে জায়গাটা কত খারাপ, বলে তাকে টেনে নিয়ে ওখান থেকে তারা যাচ্ছে। তো বেশ খানিকক্ষণ সে কিন্তু অনেক ভিতরে ঢুকে গেছিল, বেশ খানিকক্ষণ লাগলো তাদের ওখান থেকে বেরিয়ে, শুধু বের হয়ে তারা যখন আসছে রাস্তায় তখন দেখতেছে যে চাঁদের আলো আবার দেখা যাচ্ছে, এবং রাস্তাটা ধূসর, এবং মানে কেউ নাই রাস্তার মধ্যে, কেউ নাই। তো তারা হেঁটে হেঁটে তারা নাবিদকে নিয়ে গেল, নাবিদ মনে হলো একটা ঘোরের মধ্যে আছে, মনে হচ্ছে যে একটা পুরো ঘোরের মধ্যে নাবিদ, এবং নাবিদকে নিয়ে গেল, নাবিদকে নিয়ে যেয়ে তাড়াতাড়ি ওই তারা ঢুকলো তাদের ওই ডর্মের মধ্যে, ঢুকে তারা ভিতরে নিয়ে গেল তাদের রুমে, এবং ঠান্ডা তখন বেশ ঠান্ডা, এর মধ্যে তারা ওখানে হিটার চলতেছে, এসে নাবিদকে রুমের মধ্যে নিয়ে তার ওই বন্ধু মানে তার সাথে থাকতে হচ্ছে, তার রুমের মধ্যে থাকতে হচ্ছে তার ওই বাংলাদেশি ফ্রেন্ডটা, আর ওখানকার লোকাল ফ্রেন্ড যে সেও আসছে ওইদিন, বলতেছে যে তোর কি হয়েছিল, তুই কই গেছিলি, ওখানে কেন গেলি, কার ডাকে গেলি। তো নাবিদ বলে না তোরা দেখো নাই যে ওই যে একটা মেয়ে আমার এরকম ডাকে ডেকে নিয়ে গেল, বলছে কিসের মেয়ে, ওখানে কোনো মেয়েটে কিচ্ছু ছিল না, আমরা তো তোমার খুঁজেই পাই না, অনেক অনেকক্ষণ দেখি নাই, তারপরে আমরা তোমার খুঁজতে খুঁজতে যখন মানে একদম ইয়ে হয়ে গেছে তখন দেখি তুমি এখান থেকে বের হয়ে গেছো, মানে এই গাছপালার থেকে বের হয়ে তুমি খাদের দিকে যাইতেছ, ওদিকে একদম হাত বাড়াই দিয়ে খাদের দিকে যেতেছ, ওই সময় তো ডাক না দিলে তুমি একদম তলে খাদের তলে পড়তো ওখান থেকে। তো ওই বাঙালি ফ্রেন্ডরা বলে যে কি তুই কি করতেছিলি বেটা, আর ওখান থেকে ওই বন্ধুরা বলে যে তোর কি মাথা ঠিক আছে, তুই যে এরকম ওখানে গেছিস ওই জায়গা খারাপ, ওই জায়গা ওই জঙ্গলটাই খারাপ। এসে যাই হোক ও আর কিছু বলে না, নাবিদ চুপ করে যায়, নাবিদ বলে যে আমি জানি না। তো যাই হোক রাতের বেলা নাবিদকে তারা বলে মানে এরকম আর যাইস না ওদিকে এই সেই আনতেন, আর তারা ঘুমায় বলে ভয় পাইস না, সে বলে টেলে ঘুমায় যায়, মানে রাতের বেলা নাবিদের ফ্রেন্ডও ঘুমায়, নাবিদ ঘুমায় আর ওই ফ্রেন্ড চলে যায় তার মতো আরেক ফ্রেন্ড যেটা আছে। তো রাতে ঘুমাইছে নাবিদ আর নাবিদের ফ্রেন্ড রুমের মধ্যে, দুইজনে দুইটা বেড দুই পাশে, এবং তাদের দরজাটা এই সাইডে, এবং দরজা দিয়ে বেরোলে এখানে একটা করিডোর, আর রুমের মধ্যে হিটার চলতেছে বেশ ঠান্ডা। নাবিদ কিন্তু ঘুমায় গেছিল, তার জানি কেমন জানি একটা চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব সারাক্ষণ লেগে আছে অনুখান থেকে আসার পর থেকে, তো সে ঘুমায় গেছিল। নিশিরাত হয়েছে যখন, তখন কিন্তু সে জানে না কয়টা বাজে, মানে অনেক রাত হয়ে গেছে, তখন তার হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়, এবং ঘুম ভাঙে যে সে কোয়াইট অ্যাওয়েক, মানে মনে হচ্ছে খুব এনার্জাইজড, এবং তার মনে হয় যে তার দরজার কাছে কোনো একটা সাউন্ড হলো রুমের দরজায়। তো সে ভালো মতো তাকায় দেখে সারা রুম অন্ধকার, আর রুমের পাশে যে জানালা আছে জানালাটার মধ্যে চাঁদের আলো পড়ছে, এবং তাদের ওখানে পর্দার ফাঁক দিয়ে চাঁদের আলো হালকা করে রুমের মধ্যে ঢুকছে। এই স্বল্প আলো আধারিতে সে দেখে তাদের রুমের যে দরজাটা খট করে খুলে গেল, এরকম করে খুলে গেল, এবং রুমের পাশে কিন্তু করিডোর, করিডোর যে ঠান্ডা বাতাস এসে রুমে ঢুকলো, মানে যে রুমের মধ্যে যে হিটারটা চলছে রুম হিটার, ওইটার বাতাসটা বের হয়ে যাচ্ছে, মানে যে ঠান্ডা বাতাস একদম ফ্রোজেন বাতাসের মধ্যে ঢুকতেছে ঘরের মধ্যে। তো সে তাকায় আছে ওদিক দিয়ে, দরজা খুললো এরকম ই করতেছে, তারপর সে দেখলো সে দরজার থেকে একটু দূরে একটা অবয়ব দাঁড়ায় আছে, এবং অবয়বটা দেখে নাবিদ স্পষ্ট বুঝতে পারলো যে এইটা সেই মেয়েটা যে তাকে ডাকছিল ওইখানে, এবং তাকে দেখে বলল যে তুমি চলে গেলে কেন, তুমি ওদিক তোমার বন্ধুদেরকে নিয়ে আসলা, ওখান থেকে বলতেছে তার লোকাল ভাষা, ওইখানে বন্ধুদেরকে নিয়ে আসলা, তুমি আমাকে রেখে চলে গেল ওখান থেকে, আমি তো তোমার বন্ধুদের দেখে সরে গেছি, এখানে আসো আমার সাথে। নাবিদকে আবার ডাকে, এবং নাবিদ আবার সেই সম্মোহিতের মতো ওখান থেকে উঠে বিছনার থেকে উঠে হেঁটে বের হয়ে যায়, এবং সে যে বের হয়ে গেছে সে কিন্তু একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরা আর একটা ফুল হাতা গেঞ্জি পরা, বাইরে কিন্তু ঠান্ডা বেশ ঠান্ডা, এই ঠান্ডার মধ্যেও তার কোনো সেন্স নাই যে তার ঠান্ডা লাগতেছে, পা খালি, সে হেঁটে ওই করিডোর ধরে হেঁটে যাচ্ছে সামনে, এবং সে দেখতেছে তার থেকে মানে এটা তার স্টেটমেন্ট পরবর্তীতে যে তার সামনে তার থেকে 5-7 ফিট দূর দিয়ে মেয়েটা হেঁটে যাচ্ছে, এবং সে পুরো দেখতে পাচ্ছে মেয়েটা একই রকম ড্রেস পরা। সে তখন মানে ওইখান থেকে সে তার বর্ণনা অনুযায়ী যে মেয়েটা মনে হচ্ছে অনেক পুরনো আমলের কোন ড্রেস পরা, যেটা নাকি বর্তমানের মেয়েরা পরে না এরকম। এবং মেয়েটার গায়ের রং ডার্ক, বেশ ডার্ক, চুলগুলো লম্বা লম্বা ছেড়ে দেওয়া। মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে তার সামনে 5-7 ফিট দূরে এবং সে পেছনে পেছনে হেঁটে যাচ্ছে এবং মেয়েটা সুন্দর সিঁড়ি দিয়ে নেমে গেল। নাবিদও ওখান থেকে সিঁড়ি দিয়ে নেমে গেল তার পেছনে পেছনে এবং নেমে মেয়েটা সোজা তাকে নিয়ে গেল পেছনের দরজার দিকে, ওই যে সেই যে পেছনের রাস্তাটা, সেই রাস্তার দিকে। তো রাস্তার দিকে গিয়ে দেখলো যে দরজা খোলা, ওই দরজা কিন্তু বন্ধ থাকে, ওইটা একটা বড় গেট এরকম বন্ধ থাকে, দেখলো যে ওই যে মাঝখানের যে গেটটা সেটা খোলা এবং ওইটা দিয়ে মেয়েটা বের হয়ে গেল। নাবিদও ওই মেয়েটাকে ফলো করে করে পেছনে বের হয়ে গেল। রাস্তায় বের হয়ে আসছে, এত ঠান্ডা বাতাস, নাবিদের কাঁপনই লাগতেছে কিন্তু নাবিদ কিন্তু কিছু ফিল করতেছিল না। তো নাবিদের মধ্যে নাকি দেখে যে দূর থেকে একটা কিছু আসতেছে চাঁদের আলোতে, মেয়েটা দূরে দাঁড়ায় আছে, দূর থেকে চাঁদের আলোতে কিছু একটা আসতেছে, এরকম আস্তে আস্তে বড় হচ্ছে। তো নাবিদ এর মধ্যে ঘোড়ার পায়ের খুলে শব্দ পায়, মনে হচ্ছে যে ঘোড়া যেমন ছুটে আসে সেরকম। তো দেখতেছে যে একটা সাদা ধবধবে ঘোড়া চাঁদের আলো পড়ছে তার গায়ে এবং সে এই একটা ঘোড়া একটা বড় চ্যারিয়ট টেনে আনতেছে এবং চ্যারিয়টটা অনেকটা রাজকীয় চ্যারিয়ট টাইপের, মানে বেশ বড়, এরকম বড় একটা চ্যারিয়ট টাইপের এরকম টেনে আনতেছে এটা। তো নাবিদ তাকায় আছে ওইটার দিকে এবং চ্যারিয়টটার কালারটা অনেকটা তামাটে টাইপের এবং তার থেকে বেশ খানিকটা দূরে, মানে মেয়েটা যেখানে দাঁড়ায় আসতো তার থেকে খানিকটা দূরে যেয়ে চ্যারিয়টটা থামলো। ঘোড়া দুইটা পা উঁচা করে মাটিতে ফেললো আবার তার মতো সাউন্ড করে এবং চ্যারিয়টের দরজা মেলে গেল, খুলে গেল একপাশে। ওইখানে দেখলো এই মেয়েটা ওখানে গিয়ে উঠে বসলো, উঠে ওই চ্যারিয়টের মধ্যে বসে কান্না শুরু করলো, মানে খুব করুণ ভাবে কাঁদতেছে। আর চ্যারিয়টটা চলা শুরু করলো তার সামনে দিয়ে, টক 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 করে চলা শুরু করলো। চলতে চলতে একদম তার দৃষ্টিগোচর, মানে দৃষ্টিসীমার বাইরে যাওয়ার আগেই দেখলো যে একপাশে খাত থেকে পুরো লাফ দিল ঘোড়াটা, পুরো চ্যারিয়ট সহ নিচে চলে গেল এবং ভয়ঙ্কর রকমের শব্দ হলো। নাবিদ পুরো জিনিসটা দেখে ভয়ে কেঁপে উঠল থরথর করে এবং এই সময় যখন এই চ্যারিয়টটা ভেঙে গেছে তখন তার মানে সম্মিত ফিরে পাইল। সে সম্মিত ফিরে পাওয়ার সাথে সাথে সে দেখলো তার থেকে কয়েক হাত দূরে বসে ওই মেয়েটা কাঁদতেছে, এরকম করে দুই হাত দিয়ে মাথা এরকম দিয়ে কাঁদতেছে মেয়েটা এবং কান্নাটা খুব ভয়ঙ্কর। নাবিদের কাছে খুব ভয় লাগলো কান্নাটা শব্দটা শুনে। এই সময় সে হঠাৎ করে দেখলো যে ওইখানে সাউন্ড হয়েছে গেটের কাছে, হ্যাঁ মানে মানে ই করতেছে, মানে জোরে জোরে সাউন্ড করতেছে এখানে, যে কে এখানে, মানে ওখানকার লোকাল ভাষায় বলতেছে। তো নাবিদ মানে পুরোপুরি তখন মানে তার সম্মোহন টাইপের যেটা হয়েছিল ওটার বাইরে চলে গেছে, সে বাস্তবতায় ফিরে আসে। তো পিছন ফিরে সে তাকায় দেখে যে হাতে ওই যে ই নিয়ে বাতি নিয়ে ওই লণ্ঠন নিয়ে ওই ওইখানকার যে গার্ড সে আসছে, আসে মানে অবাক হয়ে তাকায় আসছে নাবিদের দিকে এবং নাবিদ তখন থরথর করে কাঁপতেছে। তো সে নাবিদ ওই লোকটা তাড়াতাড়ি নাবিদের কাছে আসে, বয়স্ক ছিল লোকটা, সে এসে নাবিদকে ধরে দেখে বরফের মতো হয়ে গেছে নাবিদ, সে নাবিদকে ধরে তাড়াতাড়ি ভেতরে নেয়, ভেতরে নিয়ে তার রুমে নিয়ে আসে, গেট লাগায় দেয়। তো লাগাই দিয়ে তখন নাবিদ শুনতেছে আর কি, নাবিদের বন্ধুকে উঠাইছে ওই লোকটা, উঠায় বলতেছে যে তোমার বন্ধুকে সাবধানে রাখো, তার উপরে চুড়াইলের নজর পড়ছে। তো তার বন্ধু বলছে চুড়াইলের নজর মানে কি, বলে আমাদের এখানে কিন্তু চুড়াইল আছে, এই চুড়াল খুব খারাপ চুড়াল, আর এই চুড়ালের ঘটনা কি, এই চুড়ালটা এখানে অত্যাচারিত হয়ে এখানে মানে মারা গেছিল ওই হাওয়েলির মধ্যে এবং সে তাকে ওই যে ওখানে দেখছো ওই যে জঙ্গল, ওই গাছের ওইখানে এনে তাকে মানে ই করছিল, শাস্তি দিছিল তার কিছু ইসের জন্য। তো এরপর থেকে চুড়াল কিন্তু এইসব জায়গায় ছেলে দেখলেই করে, তার তোমার বন্ধুর উপর চুড়ালের নজর পড়ছে, ওরে সাবধানে রেখো, ও কিন্তু সমস্যায় পড়বে। ও যে দরজার বাইরে গেছিল এখানে তুমি জানো কিছু, তো তার বন্ধু রুমমেট বলে না আমি তো যাই না, বলো দরজার বাইরে গেছিল এই সেই হ্যানত্যান। তো যাই হোক বলো ওরে দেখে রেখো, চুড়াল কিন্তু ওরে ধরে নিয়ে যাবে রাত্রেবেলা যে কোনো সময় এরকম। তো নাবিদকে জিজ্ঞেস করে তার বন্ধু যে কি হয়েছিল, তো ওই লোক তখন তাকে কিছু বলে তার মতো সে মাথায় হাত টাত বুলায় দেয়, বয়স্ক লোক তো সে নাবিদকে যে কম বয়সী ছেলে তার মনে হয় তার ছেলের মতো মনে হয় মাথায় হাত টাত বুলায় দিয়ে তার মতো সে প্রার্থনা করে চলে যায় ওখান থেকে, বলে সাবধানে রাখতে। নাবিদের বন্ধু বলে যে তুই কই গেছিলি, তখন নাবিদ বলে যে আমার যতটুকু মনে মনে পড়ে সবকিছু ভাষা ভাষা লাগে, বাট আমি এরকম এরকম দেখছি এরকম এরকম গেছি। তো বন্ধুরা বলে দোস্ত তো সুবিধার না, তোর তো আসলে কিছু একটা হয়েছে, এবং নাবিদ বলে যে হ্যাঁ আমার আসলে ভয় লাগতেছে এখন। তো রাতের বেলা নাবিদ ঠিক মতো ঘুমাইতে পারে না, সে জাগনা থাকে এবং এরপর প্রতি রাতেই নাকি নাবিদের রুমের মধ্যে এরকম নক করতে এবং নাবিদের বন্ধুও পরে শোনা শুরু করছে এই নক। তো এরকম যখন কয়েকদিন হয়েছে তখন নাবিদের বাবা মাকে তার বন্ধু বলছে দেশে ফোন করে যে ওর তো এরকম এরকম অবস্থা, ওরে দেশে নেন আন্টি, ও এখানে কিন্তু সমস্যায় পড়বে। তো নাবিদের বাবা মা নাকি তখন ডিসাইড করে নাবিদকে দেশে আনবে এবং নাবিদকে দেশে আনার ব্যবস্থা করে। যাই হোক নাবিদকে দেশে নিয়ে আসে, তো দেশে আনার পর নাবিদ আসলে ওই জিনিসটা ওইভাবে হয় নাই, বাট তার ছাদের মধ্যে সেরকম শব্দ পাইত, তার ছাদের মধ্যে কেউ নূপুর পরে হাঁটতেছে ইত্যাদি ইত্যাদি। তো তখন তার বাবা মা তাকে একটা বড় আলিমের কাছে নিয়ে যায় বাংলাদেশে, এবং সেখানে নিয়ে তাকে ঝাড়ায়, তাকে ঝাড়ায় দোয়া করায়, এবং সেই আলেম বলেন যে আলেম মানে একজন হুজুর আর কি যিনি ছিলেন ওখানে, তো তিনি বলেন যে ছেলেটাকে ওইখানে হয়তো কোনো খারাপ জিন ছিল, ফিমেল জিন অনেক বছর ধরে ওইখানে আছে, এবং সে হয়তো ওখানে গেছিল এবং তাকে এমন একটা সময় তাকে দেখছে বা তার উপর নজর দিয়েছিল যেটা মানে সে তো মানে এই সময় না আর প্রকৃতির মধ্যে সম্ভবত ওর কাছে জিজ্ঞেস করছে সবকিছু। নাবিদ তখন বলছে যে এরকম এরকম হয়েছিল, তখন বলো ওই যে সে যে গাছের ওখানে জল বিয়োগ করতে গেছে ওই সময় তার উপর নজর দিয়েছিল এবং ওকে হয়তো ওখানেই নিয়ে যেতে চাইছিল বা ওকে কিছু করতো আর কি, সম্ভবত প্রথম দিন হয়তো ফেলেই দিত ওকে খাত থেকে বা পরেও তাকে কোনো ক্ষতি করত। যাই হোক, তো ওদের তো আবার আত্মীয় স্বজন থাকে বিভিন্ন জায়গায়, এক লতায় পাতায় থাকে, তো দেশেও ওদের মধ্যে কিছু করতে পারে। তো তিনি তখন নাবিদকে ঝেড়ে দেন এবং তাকে বলেন যে বলে যে এরকম এরকম আপনারা নামাজ কালাম পড়বেন, ওকে এরকম ভাবে ঝাড়বেন আর ওই রং টাইমগুলোতে যেতে দিবেন না, আর ওই ছাদে নুপুরে শব্দ টব্দ পাওয়া যায় আপনাদের বাসাটাকে বন্ধ করার ব্যবস্থা করবেন অথবা আমি একসময় করাই দিব কাউকে দিয়ে। তো নাবিদের বাবা মা হুজুরের শরণাপন্ন হন, তিনি একসময় মানুষ পাঠায় তার বাসায় দোয়া দরুদ প্রবন্ধ করে দেন এবং তার বাবা মাকে বলেন যে বাসায় জোরে জোরে সূরা তেলাওয়াত করে নামাজ পড়বেন সব সময়। যখনই তেলাওয়াতের সময় থাকবে, আপনারা জানেন যে জোহর আর আসরে জোরে তেলাওয়াত করে না, বাট ফজরের সময়, ইশার সময়, মাগরিবের সময় জোরে তেলাওয়াত করে নামাজ পড়বেন, সূরা বাকারা পড়বেন ওই সময়। তো এটাতে আপনার বাসার মধ্যে খারাপ জিনিস প্রবেশ করবে না, বাসায় ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন আর ডান পা দিয়ে ঢুকবেন সব সময়, এই তো, আর বিসমিল্লাহ বলে দরজার লক লাগাবেন, ইনশাল্লাহ কিছু হবে না আপনাদের বাসায়। এইভাবে বাসাটাকে সেফ রাখতে হবে, আর বাসার মধ্যে তো উল্টাপাল্টা জিনিস হয়তো আপনারা করেন না, আপনাদের দেখেই বোঝা যায়। তো নাবিদের বাবা মা বলে হ্যাঁ এটাই, এরপর থেকে ওইভাবে পালন করছে এবং নাবিদের পরে পড়াশোনা বাকিটা কমপ্লিট করে দেশেই, তার বাবা মা আর ওখানে রাখে নাই তাকে, এখানেই শেষ করছে বাংলাদেশে পড়াশোনা। বাংলাদেশে পড়াশোনা শেষ করে তারপর সে তার বাবার ব্যবসায় জয়েন করে, সেখানে সে ভালোই আছে, ভালোই এখন তার জীবন চলছে। তো এই ছিল নাবিদের ঘটনা, সেটা তার অন্য দেশে হয়েছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। এবং রিঙ্কু তার বন্ধুর এই ঘটনাটা আমাদের কাছে শেয়ার করছে এবং রিঙ্কু বলছে তার আরো দুইটা বন্ধুর ঘটনা আছে এবং সে সময় করে সেগুলো শেয়ার করবে, আর আমি এক্সপেক্ট করছি রিঙ্কুর কাছ থেকে ঘটনা, আর শুধু রিঙ্কু কেন আপনাদের সবার কাছ থেকে ঘটনা এক্সপেক্ট করছি। অদ্ভুতরে এই পর্যন্ত আসতে পারছে আপনাদের ঘটনার জন্য, আপনাদের কন্ট্রিবিউশনের জন্য, আমি সবসময় আপনাদেরকে অ্যাডমায়ার করি এই কারণে, এবং আপনারা অদ্ভুতরের সাথেই ছিলেন এত বছর। তো আমরা চলে আসছি খুব কাছাকাছি আমাদের 1,00,000 সাবস্ক্রাইবারের, যেটা অনেক লম্বা সময় নিয়ে হয়েছে। আসলে আমরা খুব অর্গ্যানিক উপায়ে চলেছি, কোন রকম প্রমোট করি নাই চ্যানেলকে ওইভাবে, বা কোন রকম যেটাকে মানুষ বুস্ট করে ওরকম কিছুই করি নাই। আমি সবসময় চাইছি, যেটা নাকি আমি বলছি আপনাদেরকে বলি, অনেকে আপনারা যখন কমেন্টে লেখেন আমি আপনাদেরকে বলি যে আমি সবসময় চাইছি যে আমার চ্যানেলটা খুব অর্গ্যানিক উপায়ে উঠুক এবং যারা অদ্ভুতরে মন থেকে ভালোবাসে তারাই অদ্ভুতরে শুনুক। মানে আসলে যারা অদ্ভুতরে ভালোবাসে না বা যারা আমার ঘটনা বলা পছন্দ করে না তাদের জন্য ঘটনা বলে তো লাভ নেই। আমি যারা আমাকে পছন্দ করে, যারা অদ্ভুতরেকে পছন্দ করেন তাদের জন্য ঘটনাগুলো শেয়ার করি, তাদের জন্যই আমি বেছে বেছে বের করি, আমার মতো করে শেয়ার করি, কল্পনার জগৎ তৈরি করে সেখান থেকে এই যে একটা ঘটনা যখন পাই সেটাকে আমি কল্পনা করি, কল্পনায় দেখে আপনাদের কাছে সেইটা আমি বর্ণনা করি। তো এটা কিন্তু বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার এবং আমি কিন্তু সেটাই চেষ্টা করি আপনাদের জন্য করতে। তো এই জিনিসটা হচ্ছে যে ভালো লাগার ব্যাপার, যেটা যার ভালো লাগে সেই অদ্ভুতের সাথে থাকবে এবং আপনারা যারা আছেন এতদিন ধরে তারাই অদ্ভুতের প্রকৃত লিসেনার, প্রকৃত বন্ধু। তো আমি চাই যে আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের পুরোপুরি 1,00,000 হোক এবং তারপরেও আরো সোয়ান আরো এগিয়ে যাক। আমার তো ইচ্ছা আছে অদ্ভুতরে চালিয়ে যাওয়ার যতদিন আপনারা আমার সঙ্গ দিচ্ছেন, আর যদি সঙ্গ না দেন তখন তো আসলে একটা সময় হয়তো আমি মানসিকভাবে হয়তো তখন চিন্তা করব যে কেন এত কষ্ট করছি। এর জন্য আপনাদের কাছে সবসময় সহযোগিতা চাই এবং চাই আপনারা সবসময় আপনাদের সাপোর্টটা আমার প্রতি জারি রাখেন এবং এইভাবেই অদ্ভুতরে আমরা এগিয়ে নিয়ে যাই একসাথে। তো আজকের মতো ঘটনা শেষ, আজকের মতো আমাকে চলে যেতে হবে, যে প্রিপারেশন নিয়ে এসেছিলাম সেই প্রিপারেশন নিয়ে বসছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ততটুকু। আজকের মতো আমাকে বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ চলে আসবো সামনে সপ্তাহে থার্সডে নাইট ফিয়ার এবং অদ্ভুতুলি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর হ্যাঁ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও অদ্ভুতুলি শুনতে পায়, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করলে আমাদের যে কোনো আপডেট আপনি পেয়ে যাবেন আপনার চ্যানেলে নোটিফিকেশনের মতো। তো যাই হোক, চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।